clear.
Wow, খুব সুন্দর সুন্দর কয়েকটা গান শুনে চলে আসলাম ভূত এফএম হরর ক্লাবে, অর্থাৎ অন দ্য রক্স উইথ জোহাদের শেষ কয়েকটা গান শুনতে শুনতে আসলো টুকলাম স্টুডিওতে। তো যাই হোক, যারা এই মুহূর্তে শুনছেন আমাদেরকে, শুনছেন রেডিও ফুটি হিট এফএম, সবাইকে জানাচ্ছি ভূত এফএম হরর ক্লাব শুরু হয়ে গেল, সৃষ্টি আছে এই মুহূর্তে আপনার সাথে, থাকছি রাত দুইটা পর্যন্ত এবং সাথে থাকছে অনেক সুন্দর সুন্দর কিছু স্টোরি আছে। আগে বলেছি যে আমাদের যে ফেমাস রাইটারদের যে একটা করে স্টোরি আমরা প্রত্যেক এপিসোডে প্লে করি, সেই স্টোরিগুলোর আছে পঞ্চাশতম স্টোরিটা আজকে থাকছে ধীরেন্দ্রলাল ধরের স্টোরি তান্ত্রিক, এবং এই স্টোরিটা লীলা মজুমদার সম্পাদিত একটা ভয়ঙ্কর ভূতের গল্প নামে একটা বই বেরিয়েছিল, সেই বইটাতে এই গল্পটা প্রচুর পাবলিশ হয়েছিল। সো আরও বেশ কয়েকটা স্টোরি আছে, আছে মেল অফ দ্য উইকে লিসনারদের পাঠানো মেল থেকে সিলেক্টেড স্টোরি, আছে আনসেন্সর্ড স্টোরি, এবং যদি সময় থাকে অবশ্যই ভূত এফএম এর সেই ঘটনাগুলো থেকে বা ভূত এফএম এর পূর্বে প্রচারিত যে ঘটনাগুলো রয়েছে সেখান থেকে সিলেক্টেড একটা স্টোরি পড়ার চেষ্টা করবো যদি হাতে সময় থাকে। সো এই হচ্ছে আজকের ভূত এফএম হরর ক্লাবের কি বলা যায় সিনপসিস। আর আপনারা জানেন পবিত্র মাস মাহে রমজান শুরু হচ্ছে আজকে থেকে, অর্থাৎ আজকে রাত্রে সেহরি খেয়ে আগামীকাল থেকে রোজা রাখা শুরু করবে এই অঞ্চলের মানুষজন। পুরো রমজান জুড়ে আমরা যে সংযমের প্র্যাকটিসটা শুরু হয় বা সংযমের প্র্যাকটিসটা চলে সেটা পুরো বছর জুড়ে থাকুক, প্রত্যেকটা মানুষের ভেতর সেই সংযমের যে থিমটা সেটা যেন ছড়িয়ে পড়ে। তো মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমরা প্রত্যেকটা হরর ক্লাবে এই মুহূর্তে তিনটা পর্ব, তিনটা গান শুনবো, নোরা ট্রিপল প্লে তিনটা গান, এবং গান শুনে আমরা চলে আসবো প্রত্যেকটা হরর ক্লাবের পর্বতে আয়োজনগুলো নিয়ে। আমাদের সাথে আছে আজকে একটি হরর ক্লাব, তাদের সাথে কথা হবে এবং যে স্টোরিগুলো আছে সেগুলো শুনবই। এখন চলে যাচ্ছে নোরা ট্রিপল প্লে তে, আপনার কথাগুলো জানিয়ে দিতে পারেন ফেসবুক পেজে আমাদের রেডিও ফুটি, facebook.com/radiofuti ঠিকানায় প্রত্যেকটা হরর ক্লাবের পোস্টে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার কথাগুলো। এছাড়া আপনি আপনার হরর ক্লাবের কথা আমাদেরকে মেইল করতে পারেন radiofuti@radiofuti.fm। আমরা চলে যাচ্ছি গানে, ফিরে আসছি একটু পরে। হ্যাঁ, আবার চলে আসলাম ভূত এফএম হরর ক্লাবে, সৃষ্টি আছে মুজাম আপনার সাথে আর আমার সাথে আছে আজকের হরর ক্লাব যারা আছেন তারা এর আগে অনেকবার এসেছেন আমাদের হরর ক্লাবগুলো, মানে ঢাকার যে হরর ক্লাবগুলো তাদের কিন্তু প্রায়ই সেই সৌভাগ্যটা হয়, বা সৌভাগ্য বা দুর্ভাগ্য আমি জানি না, তারাই বলতে পারবে কিরকম। তো যাই হোক, এখানে আমাদের স্টুডিওতে এসে ভূত এফএম হরর ক্লাব এনজয় করার, স্টুডিওতে বসে আমরা সেই স্টোরিগুলো শুনে প্রত্যেক বৃহস্পতিবার। তো ঢাকার হরর ক্লাবগুলো আসার সুযোগ বেশি থাকে যেহেতু তারা একই শহরে আর কি, ঢাকার স্টুডিওতে থেকে যেহেতু এখন পর্যন্ত আমরা করেছি বাইরে যাইনি। তো আপনি যে যিনি আর কি ঢাকার বাইরে আছেন, আমাদের কিন্তু ঢাকার বাইরে হরর ক্লাবগুলো কিন্তু প্রায়ই আসে, সো আপনার হরর ক্লাব নিয়ে কিন্তু আপনি চলে আসতে পারেন। আর আসার যে নিয়মটা সেটা একটু আগেও বলেছি, এবং এর আগে যে হরর ক্লাবগুলো ঢাকার বাইরে থেকে যারা এসেছে তারও সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এসেছে, সেটা হচ্ছে আমাদের মেল পাঠিয়েছে bhutesh@radiofuti.fm এই ঠিকানায় সাবজেক্ট ফিল্ডে লিখতে হবে হরর ক্লাব। তো আপনাদেরকে শুরুতে একটা ছোট্ট খবর জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের এই উইকেন্ডের যে প্ল্যানটা যেটা রয়েছে সেটা আরো জোস আর রিল্যাক্সড একটা প্ল্যান আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে আমি নিজেই যেটা ফোন থেকে ডাউনলোড করে ফেললাম 6টা মুভি একদম পুরো উইকেন্ড জুড়ে যেটা করবো, জাস্ট মুভি ম্যারাথন চলবে। কারণ আছে আমার 3G সিমটা রিপ্লেস করে নতুন একটা 4G সিম নিয়ে পেয়ে গেলাম 5GB 4G ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদও আছে 7 দিন, তাই দিন আর করে আপনি আপনার 3G সিমটা রিপ্লেস করে পেয়ে যান 5GB ইন্টারনেট, আর এনজয় করুন ডাউনলোড আপলোড আর শেয়ার চলুক GB স্পিডে। তাহলে তো জানতে ভিজিট করুন www.gramphone.com। আর ভূত এফএম হরর ক্লাবের আজকের হরর ক্লাবের আসনগুলো অলঙ্কৃত করেছেন যারা, তারা হচ্ছেন ফ্লোরা, সবুজ এবং মিঠু। হ্যালো, কেমন আছেন আপনারা?
ভালো, আপনি কেমন আছেন?
খুব ভালো আছি, আপনাদের দেখে আরো বেশি ভালো লাগছে। তো আচ্ছা, আজকে আপনাদের মানে খুব খুশি খুশি লাগছে, এবং আপনাদের তিনজনকে দেখলে বা শুনলে হয়তো বা যারা শুনছেন তাদের অনেক খুশি লাগবে, হাসি সংক্রামক, তাই না? তো সংক্রামিত হাসির উৎপত্তিটা আসলে কোথেকে? আপনারা স্টুডিওতে আসার আগে কোথায় ছিলেন?
আমরা স্টুডিওতে আসার আগে শিল্পকলা একটা নাটক দেখে আসলাম, যথারীতি সবাই সবার অফিস শেষ করে সন্ধ্যায় গিয়ে নাটক দেখলাম।
এই যে থার্সডের এই এই বিষয়টা কিন্তু আসলে খুব মজার একটা, যে ফ্রাইডের আগে উইকেন্ড শুরু হচ্ছে তার আগে উইকেন্ড সেলিব্রেট করা। তো প্রায় কি যান নাকি এরকম? মানে এই হরর ক্লাবের মানে অ্যাক্টিভিটিস হরর ক্লাব নিয়ে শুধু না, মানে আপনারা নিজেরা তিনজন মিলে এমনিতে একটা মানে রিয়েল লাইফ ক্লাব হয়ে গেছে, মানে হরর ক্লাবের বাইরেও আপনাদের অনেক অ্যাক্টিভিটিস। ওয়াও, তো কেমন লাগে যে মানে সবাই মিলে যে মঞ্চ নাটক দেখতে যাচ্ছেন বা থিয়েটার? আমিও এক সময় মানে ইদানিং না ওই রেগুলারলি আসলে দেখা হয় না, স্টেজ নাটকগুলো আপনারা নিজেরাও সম্মত কাজ করেন স্টেজে, তাই না? এই যে নাটক দিক থেকে আমার একটা প্রশ্ন আর কি চলে আসে, যারাই নাটক দেখে বা নাটকের প্রতি ভালোবাসা তাদেরকে একটা প্রশ্ন আর কি চলে আসে যে ফেভারিট অ্যাক্টর কে তাদের?
আমার হচ্ছে আমির খান।
আমির খান, ওকে। মঞ্চে কখনো দেখেছেন? এখন তখন যেকোনো সময়ের,
তখনকার তো আসলে দেখার সুযোগ
মঞ্চে না, মঞ্চের বাইরে জাস্ট বাংলা ডায়লগ দেন এরকম।
আমাদের দলের দলপ্রধান আছে রোকেয়া রফিক বেবি,
ওকে, ঠিক আছে বেবি।
তারপরে
আবুল
হায়াত,
আবুল হায়াত
দেখার সুযোগ হয়েছে।
সবুজের ফেভারিট অ্যাক্টর কে?
অনন্ত জলিন।
বাহ,
আমি খুব এনজয় করি মনের অভিনয়, আমি খুব
এনজয় করেন এবং মানুষ হিসেবে আমি শুনেছি তিনি অনেক বড় ভিতর একজন মানুষ। ফ্লোরা, আপনার ফেভারিট অ্যাক্টর কে?
আমার আসলে সবার অভিনয়
ভালো লাগে, মানে আপনি শিল্পের সমস্তার, আপনার শিল্পটাই বেশি মানে বড় আপনার কাছে
ডিপেন্ড করে যে কখন কোনটা দেখছি।
ওকে, ঠিক আছে। তো ফেভারিট অ্যাক্টর, আপনার ফেভারিট অ্যাক্টর কে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, এবং না চাইলে নাও জানাবার প্রয়োজন নেই। আমরা হরর ক্লাবে আছি, হরর গল্পে ঢুকবো আজকে আমরা। তো আজকের গল্পগুলো একটু আগেও বলছিলাম যে আজকের স্টোরিগুলো খুব স্পেশাল কিছু স্টোরি আছে, এবং আজকে লিসনারদের কাছ থেকে যে স্টোরিগুলো আমরা পেয়েছি সেখান থেকে দুটো স্টোরি আমি একটা স্টোরি আমাদেরকে পাঠিয়েছেন ইফা তারা চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, একটা খুব ছোট একটা স্টোরি তিনি আমাদেরকে পাঠিয়েছেন। এছাড়া তিনজন স্কুল পড়ুয়া তিন বালক, অন্তর, লুবান, রাকিব, এই তিনজন মিলে তারা স্টোরি লেখে এবং আমাদেরকে পাঠায়। তাদের একটা স্টোরি আছে আমাদের হাতে, সেই স্টোরিটা হচ্ছে দেহ দানব নিয়ে, বা আসলে বলা যায় হন্টেড প্লেস বলতে আমরা যেগুলো বুঝি যে বিভিন্ন জায়গা থাকে না যে কিছু হন্টেড প্লেস, এই জায়গাগুলো যাওয়া নিষিদ্ধ বা যাওয়া উচিত না, এরকম কল্পকাথা বা গল্পকাথা নিয়ে লেখা একটা গল্প। সেই গল্পটা থাকছে ইফাত আলা চৌধুরীর যে গল্পটা, সেটা খুব ছোট একটা পরিসরে একটা মানুষ তার স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে গিয়েছে এবং সেখানে অদ্ভুত একজনের সাথে দেখা। তো দুটি গল্পই আসলে ভয়ের উপকরণ আছে এবং সেগুলো আসলে গল্পটাকে হরর গল্প বানিয়েছে। এছাড়া আরো অনেক সুন্দর সুন্দর গল্প এসেছিল যেগুলো এই সপ্তাহে পড়তে পারছে না, সে আমি সামনে সপ্তাহে পড়ার চেষ্টা করবো। আর ভূত এফএম এর একটা পুরাতন গল্প তো পড়ার চেষ্টা করবো যদি সময় থাকে, এবং সেই সাথে থাকছে হরর গল্পের সাথে অনেক অনেক আড্ডা। হ্যাঁ, শুরু করবো আজকের শো, তো অলরেডি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আরো একটা গান শুনবো এবং গান শুনে আমরা শুনবো আমাদের প্রথম মেইলটা, এবং গানটা সবসময় আমাদের খুব প্রিয় গান অঞ্জন দত্তের জেরবির বেহালা। রমজানের প্রথম শো, সবাইকে রাজ হরর ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা। স্বপ্নীল শফি আছে আমাদের সাথে বগুড়া থেকে, রেডিওটি শোনা যাচ্ছে না, সেটিকে জানিয়ে দিচ্ছি। আশা করি অ্যাপের মাধ্যমে আপনি শুনতে পারেন, গুগল প্লে স্টোর থেকে কিংবা অ্যাপ স্টোর থেকে, যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন রেডিও ফুর্তির অ্যাপ, এবং সেটা থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে ইন্টারনেট কানেকশন আছে সেখান থেকে আপনি শুনতে পারবেন রেডিও ফুর্তি এফ এম। আমাদের সাথে আরো আরো অনেকেই আছেন এবং আছেন আজকে আমাদের সাথে রাকিব, সবুজ আছেন, মিঠু এবং ফ্লোরা। আজকের হরর ক্লাব নিয়ে শুনছিলাম জেরেমির বেহালা।
সৃষ্টি ভাই, আমি একটু গানটা শুনে আমার খুবই পছন্দের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গানটা শুনে।
এবং এই গানটা আমাদের ভূত এফএম হরর ক্লাবের প্রথম প্রচারিত গান ছিল জেরেমির বেহালা।
আচ্ছা আচ্ছা, মানে এই গানটা আসলে এরকম মানে এত ভালো করে অঞ্জন দত্ত গিয়েছেন, আমার মনে হয় যে আমি আসলে পুরা যে দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ আমি এটা পুরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ইভেন মাঝে মাঝে এরকম হয়, আমি আমার বাসার ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত অনেক রাত পর্যন্ত ছাদে থাকি, আমার ভালো লাগে। তো আমি যখন এই গানটা শুনি আমার মনে হয় যে আমার পাশের দূরে একটা আচ্ছা আচ্ছা আলো যে ছাদ দেখা যাচ্ছে, মানে ওরকম একটা
ফিল একটা পরিবেশ
ভৌতিক কিনা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে, মানে রোমান্টিক একটা ফিল আসে।
ওকে, ঠিক আছে,
ভৌতিকে কিন্তু রোমান্টিক হয়
অবশ্যই, শরদিন্তুর যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলোর ভেতরে কিন্তু রোমান্টিকতার ভেতর দিয়ে ভৌতিকতা বা ভৌতিকতার মোড়কে রোমান্টিকতা যেটাই বলি না কেন, আমরা কিছুদিন আগে অনেকগুলো গল্পই শরদিন্তুর এই মানে ভূতভাবে প্রচারিত হয়েছে। তো আপনি যেটা বলছেন তার গল্পের সাথে কিন্তু এই দুটো জিনিস অনেক বেশি জড়িত। এবং নেক্সট আমাদের একটা চমক আছে, একটু ডিফারেন্ট টাইপের একটা গল্প আমরা নিয়ে আসছি, সেটাও শরদিন্তুর। এবং এই গল্পটা অনেকটা নাটকের মতো, কেউ গল্পের ভেতর তো ডায়লগস কম থাকে, বর্ণনা বেশি থাকে, তো আমরা যেটা নিয়ে আসছি সেটাতে ডায়লগস বেশি। এখনই বলছি না নাম, তবে যারা শরদিন্তুর লেখা পড়ে থাকেন তারা হয়তো বুঝে ফেলবেন কোন গল্পটার কথা বলছি। তো যাই হোক, সেটা খুব নেক্সট কোন একটা এপিসোডে আমরা সেটা নিয়ে আসবো। আরো আরো অনেক কিছু আসছে আমরা হরর ক্লাবগুলোতে, যে কথাটা ফ্লোরা বলছিল যে গান শুনে যে একটা ভিজুয়ালাইজেশন করে ফেলা, গান কখনো কোনো ফিল্মের মতো একটা হয়ে যায়। তো আমাদের আমরা চেষ্টা করছি স্টোরিগুলোকে অডিও ফিল্মের মতো করে ফেলতে, মানে আপনি শুনতে শুনতে, আমরা জানি অলরেডি আপনারা যারা শোনেন এখন হয়তো শুনতে শুনতে একটা মানে আবছায়া দেখতে পান, একটা মানে চোখের সামনে দৃশ্যপট গুলো চলে আসে, একটা গল্পের মাহাত্ম ওখানে বঙ্গা জিরমির বেহালা এরকম একটা সুন্দর গল্প, গান তো বটে গল্প নিয়ে গান। যাই হোক, আমরা এখন যেই স্টোরিটা শুনবো এই স্টোরিটা পাঠিয়েছেন আমাদের রাজশাহী থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে ইফাত আরা চৌধুরী। তিনি যে গল্পটা লিখেছেন সেই গল্পটা কিছুটা পরিমার্জিত করে আমরা এখন পড়ছি, ছোট্ট একটা গল্প, আশা করি আপনাদের ভালো লাগবে। স্ত্রীকে নিয়ে লং ড্রাইভে ইমরুল সাহেব, হঠাৎ তার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়ে। তখন তিনি ঠিক করলেন রাস্তার পাশে গাড়ি দাঁড় করাবেন, চোখে মুখে পানি দিলে আর প্রাকৃতিক বাতাসে কিছুক্ষণ প্রাণ ধরে শ্বাস নিলে হয়তো ভালো লাগবে। দুজনই গাড়ি থেকে নামলেন। চাঁদের আলোতে যতটুকু বোধগম্য হয় রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি, চারিদিক নিস্তব্ধ, জনমানব শূন্য, আশেপাশে জনবসতির চিহ্নটুকু নেই, থাকার মধ্যে আছে শুধু ঝিঝি পোকার আওয়াজ। স্ত্রীকে গাড়ির সামনে রেখে একটু দূরে গিয়ে দাঁড়ালেন ইমরুল সাহেব সিগারেটটা ধরানোর জন্য। চারিদিকে একটা কুমোর ভাব, একটা গাছের পাতাও নড়ছে না। সিগারেটটা ধরাতে ধরাতে হঠাৎ সুটেড পুটেড এক ভদ্রলোককে আবিষ্কার করলেন তিনি, রাস্তার পাশে স্থির দাঁড়িয়ে আছেন। পেছন থেকে লম্বা চওড়া সুদর্শন বলে মনে হল ইমরুল সাহেব একটু অবাক হলেন, কারণ এত রাতে এই নির্জন জায়গায় লোকটি একা একা দাঁড়িয়ে করছেটা কি? মন থেকে সব দ্বিধা দ্বন্দ্ব দূর করে শেষ পর্যন্ত তিনি লোকটিকে ডাকলেন,
এই যে ভাই শুনছেন?
লোকটি কোনো সাড়া দিল না। ইমরুল সাহেব হাঁটতে হাঁটতে লোকটার একদম কাছে চলে এলেন। এই গরমের দিনেও একটা হাড় কাঁপানো শীতের অনুভূতি হতে লাগল তার সমস্ত শরীরে। তিনি এসব পাত্তা না দিয়ে লোকটিকে আবারও ডাকলেন,
ভাই আপনাকেই বলছি শুনছেন?
এতক্ষণে লোকটি পেছন ফিরে তাকাল, কিন্তু একই একই দেখছেন ইমরুল সাহেব, লোকটির চোখ দুটো যেরকম উপড়ে ফেলেছে, দুচোখের কোটর থেকে অঝরে রক্ত ঝরছে, গলায় কাটা দাগ। সে ইমরুল সাহেবের দিকে হাত বাড়িয়ে দিল আর উতলা কণ্ঠে বলল, তুমি আমার মেয়েকে দেখেছ, তুমি আমার মেয়েকে দেখেছ। কয়েক ফোঁটা রক্ত ইমরুল সাহেবের হাতে এসে পড়ল। তিনি কি করবেন বুঝতে পারলেন না, প্রচন্ড ভয় পেয়ে দৌড়তে শুরু করলেন। দৌড়ানোর সময় দেখতে পেলেন সামনে রাস্তায় কে যেন শুয়ে আছে, শরীর সাদা কাপড়ে ঢাকা। কাছাকাছি আসতে চেহারা দেখে চমকে উঠলেন তিনি, এ কি, এতো সেই লোকটাই। কাছে যাওয়া মাত্র চিৎকার করে আর অস্থির কণ্ঠে বলতে লাগলো, তুমি কি আমার মেয়েকে দেখেছ? ইমরুল সাহেব প্রাণ ভয়ে অস্থির হয়ে আরো জোরে দৌড়তে লাগলেন। পিছন থেকে ফেসে আসছে লোকটির কণ্ঠ, তুমি কি আমার মেয়েকে দেখেছ? তিনি পেছনে ফিরে দেখলেন,
লোকটি শূন্যে ফাঁসছে আর বাড়িতে গিয়ে কি আসছে। কোনো মতে গাড়ির কাছে পৌঁছে স্ত্রীকে বললেন, জলদি গাড়িতে ওঠো, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। ইমর সাহেব গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা হলেন। কি হচ্ছে তার সাথে? তার হাতে এই রক্তের দাগই বা কোথায়? তিনি তো স্পষ্ট দেখেছেন ওই লোকটার চোখ থেকে রক্ত গড়িয়ে তার হাতে পড়েছিল, কিন্তু এখন কিছুই নেই। তবে কি সবই মনির ভুল, হ্যালুসিনেশন?
খুব ছোট্ট পরিসরের একটা গল্প ইফতারা চৌধুরীর পাঠিয়েছেন তিনি। একটা মানুষ স্ত্রীকে নিয়ে বেরিয়েছে, হঠাৎ একজন লোকের সাথে দেখা, এবং তারপর সেই লোকটাই তাকে তাড়া করে বেড়াতে লাগলো। গল্পটা এরকম ঠিক এই ধরনের প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে কিন্তু আরো অনেক বড় গল্প হয়তো লেখা সম্ভব, চাই না যারা শুনছেন বা লেখালেখি করে থাকেন তাদের জন্য খুব ভালো একটা প্রাপ্ত হতে পারে এই লেখাটা। তো আমাদের সাথে আছে আজকে হরর ক্লাবের তিনজন মেম্বার, তাদের সাথে আমরা আড্ডা দিব, গল্প শুনছি আমরা, গল্প শুনে তাদের কাছে ও ফিডব্যাক জানবো। আপনারা যারা শুনছেন আপনারা আপনাদের ফিডব্যাক জানাতে পারেন। আমাদের হাতে আরও বেশ কিছু সুন্দর সুন্দর স্টোরি আছে, সেই স্টোরিগুলোও পড়ব। এখন চলে যাব একটা ছোট ব্রেকে, এবং ব্রেকে যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই, হচ্ছে যে হরর ক্লাবের সাথে কথা চলে যে ফেভারিট অ্যাক্টর। তো ফেভারিট অ্যাক্টর থেকে আসলে গানটার কথা মাথায় আসলো। মানে আমার কাছে প্রিয় একটা চরিত্র সেটা হচ্ছে পাখির ভাই, কোথাও কেউ না নিয়ে নাটকে পাখির ভাই সদুজ্জামান মুরজিকে একটা করেছিলেন। তো সেই পাখির ভাইয়ের একটা খুব প্রিয় গান ছিল হাওয়া আমি উড়তে যায়, এবং এই গানটা ফাঁসির পরেও তার লাস্টে যখন বের করে নিয়ে আসা হয় তখন এই গানটা খুব স্লো মোশনে বাজানো হচ্ছিল। তো সেই সময়টাতে আসলে কান্না আটকে রাখা সম্ভব হয়নি। তো এই মুহূর্তে বিমলা কুমারীর গাওয়া সেই গানটি প্রত্যেকটা হাওয়া ক্লাবে শুনবো, গান শুনে আবার ফিরে আসছি। আপনি আমাদের সাথে থাকুন, লিখুন আপনার কথাগুলো প্রত্যেকটা হাওয়া ক্লাবের গ্রুপেও লিখতে পারেন, facebook.com/group/horrorclub.ফুর্তি রেডিও ফুর্তির পেজে গিয়ে হরর ক্লাবের পোস্টে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কেমন লাগছে। সব কথাই চলে আসি গানে। শুনছেন বুধ এফএম হরর ক্লাব, সৃষ্টি আছে এই মধ্যে আপনার সাথে ফুটিএফএমে চলছে ঘড়ির কাটা 11:47 এর মধ্যে স্টোরি করছে সময়, রাত 2টা পর্যন্ত থাকছে আপনাদের সাথে, থাকছে অনেক অনেক হরর গল্প। এই মুহূর্তে আমার সামনে একটা হরর গল্প আছে, এটা নিশ্চয়ভাবে পড়বো ভাবছিলাম, কিন্তু আসলে এই আওয়ারই পড়ার লোকটা সামলাতে পারছি না। সামনে আমার আরও কয়েকটা গল্প থাকছে, এবং থাকছে আমাদের মেইন স্টোরি, আমরা যেটা থাকি যে পুরো প্রোগ্রামে একটা মেইন স্টোরি থাকে, সেই স্টোরি সেই সেগমেন্টের স্টোরি 50তম স্টোরিটা আজকে আমরা বাজাবো। সেই স্টোরিটা হচ্ছে তান্ত্রিক গল্পের নাম, এবং গল্পকারের নাম হচ্ছে ধীরেন্দ্রলাল ধর। এর আগে তান্ত্রিকতা নিয়ে বেশ কয়েকটা স্টোরি কিন্তু আমরা বাজিয়েছি শুনিয়েছি, এর ভেতরে সবচেয়ে কি বলছে পপুলার সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিকের গল্পের কিন্তু আরো কয়েকটা ভার্সন আছে, ভার্সন বলতে সিকুয়াল আছে, সেকেন্ড সিকুয়ালটাও আমরা কিছুদিনের মধ্যেই পড়বো। এবং তারপর যেটা সেটা হচ্ছে এক রাইটার তার ছেলে লেখা, এবং সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্পের তৃতীয় পার্ট। সো সবগুলো পার্টই আস্তে আস্তে আসবে আপনাদের সামনে। আর আপনারা জানেন এই মুহূর্তে আসেন আমাদের সাথে ফেসবুকে দেখতে পাচ্ছি, তানা আফেন আশা আছেন আমাদের সাথে, আছেন এসএম নেহার তুষার, জানিতা ইসলাম আছেন আমাদের সাথে, পারভেজ মুশারফ আছেন, বেশ ক্ষমতাসীন মানুষের নাম, আফেজ তুহিন আছেন, সাতলা গানটার জন্য ধন্যবাদ জানিয়েছেন, সিঙ্গার জয় বিশ্বাস লিখেছেন গানটা ভালো লাগছে, আছে গানের অনেক প্রশংসা দেখতে পাচ্ছি, ঠিক আছে স্টোরির প্রশংসা শুনতে চাই। এখন দেখা যাক, আমাদের আগে বলেছি যে স্কুল পড়ুয়া তিনজন ছেলে, তারা তিনজন স্টুডেন্ট তিন বন্ধু, তারা আমাদেরকে একটা গল্প লিখে পাঠিয়েছে, বেশ কয়েকটা গল্পই তারা পাঠিয়েছে, ভিতরে এই গল্পটা এখন পড়ছি। এবং যে তিনজন সেই তিনজনের নাম হচ্ছে অন্তর, লুবান এবং রাকিব, এবং তারা ক্লাস এইটে পড়ে। এই তিন বন্ধু তারা নিয়মিত হরর ক্লাব শুনে জামালপুরের দীঘা দিক পাইট উপশহরে তারা থাকে, এবং তাদের চার বন্ধুর ভেতরে আচ্ছা চারজন বন্ধু, তিনজনের নাম আমার কাছে পাঠিয়েছে, আরেকজনের নাম কিন্তু আমি পাইনি, সুতরাং নামটা করতে পারছি না। চারজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আশা করি পড়াশোনা ঠিক মতো অবশ্যই চলবে, এবং তার পাশাপাশি হরর ক্লাবও খুব সুন্দর মতো এগুলো থাকবে। এবং তারা লিখেছে যে তাদের চারজনের শুধু একজনের একটা স্মার্টফোন আছে, তো তারা ক্লাব খুলবে, যদি তাদের সাথে বড় কোনো ভাইয়াকে তারা পায় তবে তারা আর কি ক্লাব খুলবে। এবং ক্লাবের নামও তারা ঠিক করে রেখেছে। আমি আশা করি তোমরা খুব দ্রুতই একজন পেয়ে যাবে যে তোমাদেরকে গাইড করে আমাদের হরর ক্লাবের স্টুডিও পর্যন্ত নিয়ে আসতে পারবে। তোমাদেরকে হরর ক্লাবের স্টুডিওতে আসার জন্য কি বলা যায় অনেক অনেক আমন্ত্রণ থাকলো। এবং তোমার মতো আরো যারা শুনছে আমাদেরকে, খুদে বন্ধুরা যারা আমাদেরকে শুনছে, খুদে এবং হরর ক্লাবে শুনছে, চাই না যে রাতের সময়টা ভয়ে আটকে থাকুক। হ্যাঁ, তবে ভয়টা তো একটা এন্টারটেইনমেন্ট, সেই এন্টারটেইনমেন্টেই শুধুমাত্র প্রচার করার চেষ্টা প্রত্যেক হরর ক্লাবের মধ্যে। তো যাই হোক, আমরা এখন তাদের পাঠানো স্টোরিটা পড়বো। এই স্টোরিটার নাম নেই, কোনো স্টোরির কোনো নাম নেই, নামহীন একটা স্টোরি। তবে নাম কি সবসময় গুরুত্বপূর্ণ? আমার মনে হয় না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো গল্পের ফলটাই শুনি আমরা, মানে গল্পের বডি থেকে যা আছে সেটা এখন আপনাদের শোনাবো। সেই গল্পটার নাম নেই অন্তর লোবান এবং রাখি পুরু, তাদের আরো একজন নাম না জানা বন্ধুর লেখা এই গল্পটা এখন শোনাচ্ছি আপনাদেরকে। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য, তবুও আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেকদিন পর গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম, রিক্সাই একমাত্র বাহন। কিন্তু এত রাতে রিক্সা পাবো কিনা সন্দেহ। বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের মানুষের ভাষায় দেওদানবের আবাসস্থল। যদিও সব কথাই যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি, বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ঝিঝি পোকা ডাকছে, শুনশান নিরাপদার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই, আমি আর ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণ আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা, আমি রাস্তা নেমে পড়লাম। ছোট্ট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিক্সা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি? একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে এগুতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ! এটা আবার কি? মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক গুনগুন করে গান করবে না, কোনোদিন করেছি বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। একটা রিক্সা, সিটে বসে বিড়ি ফুঁকছে রিক্সাওয়ালা। বিড়ির টানে যে আলো সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য, বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না, অন্ধকারে এই এতটুকু আলো কত উজ্জ্বল হয়ে চলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে পড়ল সে রিক্সা থেকে, বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাই যাই বাই, উড়েন। আমি একটু অবাকই হলাম, চেনে নাকি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছে তো অনেকে পরিচিত। আপনি হারিকেন চালাননি কেন? ঘুমাইতে গিয়া শৈলটার ভিতরে পুড়ে গেছে। আমি রিক্সা উঠলাম। অন্ধকারে রিক্সা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কিভাবে?
অসুবিধা নাই, বিলায়ের শোক আমার, অন্ধকারেও সব দেখবার পারি। হাতে শক্ত হয়ে বয়ে থাকেন।
রিক্সা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসল রিক্সাওয়ালা। কয়েক মুহূর্তে দ্রুত চলতে শুরু করলো রিক্সা। ওই রোগা পটকা টিন টিনে শরীরে যে এত শক্তি তা ওকে দেখে বুঝতে পারিনি। কিছু সামনেই দেওদানবের আবাসস্থল, বিশেষ জায়গা দুটির প্রথমটি উত্তর পাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ,
দুই পাড়ার লোকজন বুনেছিল। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি, দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত, খামার। সবাই বলে নিচ দিয়ে যাওয়ার সময় শিমুল গাছ থেকে ছাপ দিয়ে ঘাড়ের উপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যে উত্তর পাড়া পার হয়ে গেল রিক্সা। অন্ধকার থেকে আবছা আলো আসতে বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম, কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম, সত্যি ভয় পাচ্ছি। মৃত ঝাঁকি অনুভূত হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছে। একটু করে চোখ মেলে তাকাতেই দেখলাম ও পাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এলো, একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনে, ওখানটা অবশ্য একটু অন্যরকম। বাংলার দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশের ছাড়। দিনের বেলায় বেশ অন্ধকারই হয়ে থাকে, আর রাত হলে তো কথাই দি, বাঁশ ছাড়ের মুখে ওখানেও বড় একটা শিমুল গাছ নাড়িয়ে। কাকতালীয় ভাবে এটাও একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়াবহ দেখায়, মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলায় যেতে গা ছমছম করে, রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। বিকেলে রওনা হয়ে রাত ১২টায় এসে পৌঁছেছি, মাত্র ১০০ কিলোমিটারের মতো পথ। আশ্চর্য, ঢাকা থেকে যদি ৩ ঘন্টা সময় লাগে বের হতে কেমন লাগে? ভীষণ মেজাজ খারাপ হচ্ছে দেশের ট্রাফিক ব্যবস্থার উপর। অন্ধকারে রিক্সাওয়ালা সাঁই সাঁই করে প্যাডেল মেরে চলেছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাঁশ ছাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা, বিষয় কি? আমি চারদিক একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছা ভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা তৃতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁত মুখ চেপে চবু থবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরে আবার মেরু ঝাঁকি খেল রিক্সা। মনে হল রিক্সাটা আবার কালভার্ট পার হল। আশ্চর্য, কালভার্ট তো একটু আগেই পার হয়ে এলাম, ঘটনাটা কি? আরে এই তো এবারের শিমুল গাছটি আবছা আলোয় দেখা গেল, পাশ কাটিয়ে চলে গেলাম। কি ব্যাপার, এমন হল কেন? একই জায়গা দিয়ে বারবার ঘুরছি। আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, ব্রেক শেষে ফিরে এসে আমরা শুনব গল্পটির বাকি অংশ। Enter again the sweet forest. Enter the hot dream. Come with us. Everything is broken up and dances. শুনছিলাম জিম মরিসনের The Ghost Song. আমরা ছিলাম মেল অফ দ্য উইকে, মেলে পাঠানো একটা স্টোরিতে। একটা মানুষ রিক্সায় করে তার বাড়ি যাচ্ছে। এর ভেতর রাতের বেলা তার হঠাৎ মনে হল সে একই জায়গায় যেন বারবার ঘুরপাক খাচ্ছে। শুরু করছি গল্পটির বাকি অংশ। আমি সচেতন ভাবে তাকালাম, ছুটে চলেছে রিক্সা, এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। কিছু জিজ্ঞেস করব ইচ্ছে করছে না, বিকুপি হয়ে যায়। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে এ কথা রটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছে অবয়ব চোখে পড়েছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাম দিকে। শিমুল গাছটা পার হয়ে গেল, তারপর আবারও মৃদু একটা ঝাঁকি। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোম কুপে শীতল একটা স্রোত পড়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সায় বসে প্যারেল হতো রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিক্সাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি চিৎকার করে তার পিঠে ধাক্কাতে লাগলাম। রিক্সাওয়ালা কেমন যেন কমানোর মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিক্সার হাতল ধরে রেখেছে সে। হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? আমার শরীরের রক্ত হঠাৎই গরম হয়ে যায়। ভয়ঙ্কর বিপদের মধ্যে আমি হঠাৎ রেগে উঠি। আগেও কয়েকবার এমন প্রমাণ পেয়েছি। আমি স্থান কাল পাত্র ফুলে চেঁচে উঠি, ওকে ধরছিস কেন, ছাড়, ছেড়ে দে। চেঁচে ওঠার সাথে সাথে আমার সারা শরীরে মনে হয় রাগের বিদ্যুৎ ছিলিতে ওঠে। হঠাৎ ভয়ঙ্কর সাহসী মনে হয় নিজেকে। আমি কার উদ্দেশ্যে চিৎকার করতে থাকি, ওকে ছেড়ে দে, ছেড়ে দে। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে।
ওই কি হয়েছে?
কারো কলা যেন শোনা যায়। আবার সে তীব্র চোখ ধাঁধানো আলো। একজন পথচারী বোধ হয় আমার চিৎকার দূর থেকে শুনেছে। হাতে একটা ছোট্ট টর্চ নিয়ে এগিয়ে এসেছে সে। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সংবিত ফিরে পেল। ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলল রিক্সাটা। আর একটু হলেই চলে গিয়েছিল খাদে। বেশ জোরে জোরেই তো আতরুক পড়ছে, বেশ ভয় পেয়েছে বলে মনে হল। আমি বলে উঠি,
না না, তেমন কিছু না।
ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না, আবার বলতেও ইচ্ছে করছে না।
ভাই একটু টর্চটা ধরবেন?
আমি পেছনে তাকিয়ে লোকটিকে উদ্দেশ্য করে বলতে থাকি। পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে। অল্প সময়ের জন্য চারিদিকে আলোকিত হয়। সহসাই বুঝতে পারি আমরা একটু পেছনেই বাঁশ ছাড় ফেলে এসেছি।
এই চলেন চলেন।
আমি আবার রিক্সাওয়ালাকে দাঁড়াতে। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়া ভালো। বড় বাসা পাইছে গেছি না, রিক্সাওয়ালা শব্দ করে বলতে থাকে। আজকে অমাবস্যার রাত, আমার মনে আসিল না।
কেন, অমাবস্যা হলে কি হয়?
অমাবস্যায় দেহ দানোরা শিকার করতে বাইর হয়, একলা পাইলে তো কথাই নেই।
ধুর, এগুলো ফালতু কথা।
আমি অভয় দেবার চেষ্টা করি।
বাড়ি গিয়া ঘুম দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।
মুখে বললেও মনে মনে ভাবি সত্যি বোধ হয় বড় পাঁচা বেঁচে গেছি। আজকার পর আর রাইতে রিক্সা চালাবো না, নিজে নিজে বলতে থাকি রিক্সাওয়ালা।
পরদিন
একটু বেলা করে ঘুম ভাঙল আমার। গত রাতের কথা মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। দেখ খাবো খাই ভয় পেয়েছিলাম নিশ্চয়ই। সত্যি কি কালভার্টটা তিনবার পার হয়েছে? দিনের আলোয় অবাস্তব মনে হচ্ছে সব। ভাবতে ভাবতে বাড়ি ছেড়ে রাস্তার কাছে দাঁড়ালাম। রাতে কাউকে কিছু জানাইনি, খামোখা ভয় দেখিয়ে কি লাভ। রাস্তার পাঞ্জাবি পরে টুপি মাথায় চাচাকে দেখে অবাক হলাম।
কি হয়েছে, কোথায় যাচ্ছেন?
চাচা বলল, গতকাল রাতে ওই পাড়ার বোতালে মারা গিয়েছে, তার বাড়িতে যাচ্ছে। কথাটা শোনার সাথে সাথে কেন যেন একটা একটা প্রচন্ড ভয় আমাকে ঘিরে চলল। আমি জিজ্ঞেস করলাম, মোতালেব কি রিক্সা চালাত? চাচা বললেন, সে রিক্সা চালাত না, জুয়া খেলে কুল পেত না। আমি ভাবলাম, এই লোকে কি সেই লোক আর কোনো সম্ভাবনা আছে? চাচা বলল, মোতালেব বিদেশে ছিল কয়েক বছর, অনেক টাকা পয়সাও কামিয়েছে, তারপর জুয়া খেলে সব টাকা উড়িয়ে ফেলে। হঠাৎ কিভাবে মারা গেল? চাচা বললেন, গতকাল রাত ১২টার দিকে জুয়া খেলে বাড়ি যাচ্ছিল ঝোপের পাশ দিয়ে। ভূতে ধরেছিল কিনা কে জানে, বাড়ি গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে, তারপর আর ওঠেনি। কথাটা কানে যেতেই আমার পৃথিবী তুলে উঠল। সেই লোক নয় তো টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমাদের উদ্ধার পেয়েছিলাম কত রাতে, ও কি সেই চক্রে পড়ে মারা গেল? দিনের আলোতেই আমি আবার চারিদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচা কিছু না বলে হেঁটে চলে গেলেন। শুনছেন রেডিও 488 FM, আর চলছে ভূত এফএম হরর ক্লাব। একটু আগে পড়ছিলাম মেন অফ দ্য উইক এর সিলেক্টেড এভার স্টোরিটা, আর এরপরে আমরা চলে যাবো আমাদের মেন স্টোরি এই উইকের যে মেন স্টোরি, যেটা তীরেন্দ্রলাল ধরের গল্প তান্ত্রিক। তান্ত্রিকে যাবার আগে ফেসবুক থেকে একটু ঘুরে আসতে চাচ্ছি। ফেসবুকে কমেন্ট করে যারা আমাদের সাথে আছেন তাদের কথা তো বলতে হবে, যেহেতু হরর ক্লাব আড্ডা তো থাকতেই হবে এবং আড্ডা তো কাদের সাথে হবে, আপনারা যারা শুনছেন এবং আপনারা যারা লিখছেন তাদের সাথেই। আর সো আমাদের সাথে ফেসবুকে আছেন APCMA চাম্মা, আমি নামের প্রপার প্রোনাউন্সিয়েশনটা করতে পারছিলাম, দুঃখিত, এখানে সৃষ্টি ভাই আমি রাফায়েল বলছি। আচ্ছা ফেসবুক নাম তো অনেক কঠিন, তো যাই হোক এক্সাম ওভার এবং আপনার সব আমি মিস করতে চাই না। কেমন আছেন? খুব ভালো আছি, আশা করি ভালো লাগছে। ঠিক আছে, তো সিফ লিখেছেন যে ভাই কিছুক্ষণ আগে যে মেইলটা পড়লেন এটা আমাদের ক্লাব থেকে একবার পাঠানো হয়েছে। ওকে আচ্ছা, আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের পাঠানো কল তার সাথে মিলে গেছে নাকি? তো যা হতে পারে সেটা আসলে আমি সঠিক করতে বলতে পারছি না যে আসলে এরকম কিছু কিনা। তবে অনেক সময় ভৌতিক গল্প হরর গল্প যারা আর কি লিখে পাঠানো অনেকেই কিন্তু এরকম হয় যে কোনো একটা গল্পের আলোকে আর একটা গল্প লিখে ফেলেন, এবং সেক্ষেত্রে যেটা হয় যে আগের গল্পের সাথে পরের গল্পটা অনেক ক্ষেত্রে মিলে যেতেও মিলে গেল যেতে পারে। তবে যাই হোক না কেন, যদি কোনো গল্প দ্বারা অনুপ্রাণিত হন তবে প্রত্যেকটা লেখকেরই দায়িত্ব সেই গল্পটা মানে কি বলে কৃতজ্ঞতাটা স্বীকার করা। তো যারা লিখছেন, যারা নতুন লেখক আছেন বা উঠে আসছেন, আমি আগেও বলেছি এই কথাটা এবং এখনো বলছি, যদি কোনো গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কিংবা সংগৃহীত কোনো গল্প যদি হয় অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন, সেটা আমাদের জন্য ভালো। এবং অবশ্যই একজন লেখক সবসময় অত তার লেখার জায়গায় সৎ থাকবেন, সেই জায়গা থেকে পরিষ্কার থাকাটা সবসময় খুব গুরুত্বপূর্ণ। আর ধন্যবাদ চেয়ার তৌসিফ আপনাকে। তৌফিক আহমেদ সুমন আছেন আমাদের সাথে, আমাদের সাথে আরও আছেন আসিফ আল আকাশ। 2017 সালের জুন মাসে ঘটে যাওয়া একটা ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, মেল করে পাঠিয়ে দিন। অবশ্যই গল্পটা সুন্দর হলে অবশ্যই আমরা পরিবেশন হবো। নাবিদ সম্রাট তিনি আছেন নোয়াখালী থেকে, তো কালপবিত্র মাহে রমজান সেই জন্য আজকে থাকতে পারছেন না। ওকে আরো আছেন আমাদের সাথে, আর অনেকেই আছেন, একই মানুষ অসংখ্য অসংখ্য কমেন্ট যখন করেন তখন অনেকের কমেন্ট হারিয়ে যায়, তো কাজে যারা কমেন্ট করেন তাদেরকে বলছি একটা কমেন্ট করে ফেলুন, মানে একটা কমেন্ট করলে যেটা হয় যে পড়ার সম্ভাবনাটা অনেক বেশি কিন্তু বেড়ে যায়। যাই হোক আমাদের সাথে আরো আছেন হাফিজুর রহমান, হাফিজুর ইসলাম বাবু, তিনি ধানমন্ডি থেকে শুনছেন, পাঁচ বন্ধু একসাথে শুনছেন, পারভেজ মোশাররফের কথা বলেছি। একজন আইল ইসলাম শিফাত আছেন আমাদের সাথে, অনেক আল হাবিব আছেন আমাদের সাথে, আরো আরো অনেক ইয়াসিন আছেন আমাদের সাথে, অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আসো আমরা চলে যাব আমাদের যে গল্পটা, সেই গল্পটা হচ্ছে ধীরেন্দ্রলাল ধরের গল্প তান্ত্রিক। আর তান্ত্রিকে যাওয়ার আগে আপনাদেরকে ছোট একটা খবর জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের এই উইকেন্ডে কি প্ল্যান বলেন তো? আমি কিন্তু জো স্যার রিল্যাক্স একটা প্ল্যান রেডি, ফোন থেকেই ডাউনলোড করে ফেলেছি ছয়টা মুভি, ব্যাস এখন পুরো উইকেন্ডেই চলবে মুভি ম্যারাথন। কারণ আজকে আমার 3G সিমটা রিপ্লেস করে নতুন 4G সিম নিয়ে পেয়ে গেলাম, 5GB 4G ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদও আছে 7 দিন। আর তো দেরি না করে আপনি আপনার 3G সিমটি রিপ্লেস করে পেয়ে যান 5GB ইন্টারনেট, আর এনজয় করুন ডাউনলোড আপলোড শেয়ারিং চলুক জিটি স্পিডে বিস্তারিত চলে গ্রামীণ ফোন .com চলে যাচ্ছে গল্পে।
তান্ত্রিক ধীরেন্দ্রলাল ধর। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে, অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাশ করলেও মুরুব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। সেসব অবধি হল কেরানি। তখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে, নিচু কেরানির মাইনে হয় 1600 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 250 টাকা থেকে। মুরুব্বিহীন দুর্গ বিনোদ নিচু ধাপের কেরানি হল, তাও জুটল অনেক কষ্টে। এম এ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হল। দুর্গ বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধ্যা সাতটা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত নটা অবধি। দর্শন শাস্ত্রে সে এম এ পাস করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলিকাতার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়। আরো দশ জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোন অলৌকিক শক্তি আছে কিনা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত পুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম, গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির, মন্দিরের পাশেই একখানি চালা ঘর, ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন, সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসিও ভাঁড়, কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন, ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানাল। সাধু নিজে থেকেই বললেন,
কি চাই গুরু? গুরু মেলা তো সহজ নয়, আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে? আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তার কোন লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে। তৈরি হ।
দুর্গা বিনোদ ভরসা পেল, বলল,
কিভাবে তৈরি হতে হবে?
বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি, সন্ধ্যার পর কোন মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি, ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে, তখন গুরু মন্ত্র নিয়ে সাধন বচনের কথা উঠবে, তার আগে কিছু হবে না।
দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমন ভাবে তার হদিস কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের উপর তার বিশ্বাস হল। প্রথম দর্শনেই এমন ভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অদ্ভুত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না, কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন, দু একজনকে ওষুধও দেন, ওষুধ মানে কাউকে ধুনের ছাই, কাউকে ধূপের আতপোড়া কাঠি, এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি, এই কাঠিটা একটা তাওয়ার মাদুলিতে ভরে ধারণ করবি, ইত্যাদি ইত্যাদি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালীবাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন একথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদ একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তার পর থেকে আর কথাই বলেন না, প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন জয়স্তু। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত ১২টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস ৬ পরে কালী বাবা বললেন,
তুই তো রবিবারে আসিস, আসছে শনিবারে আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি।
এ তো আমার সৌভাগ্য।
সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি, সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি।
একটা রাতি তো।
তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস।
কি আনতে হবে বলুন?
তুই আর কি আনবি, তিন বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি তাতেই হবে।
কালী বাবা গুনগুন করতে করতে তারপর কলসি থেকে এক ফাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হল। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে তিন বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এল। তখন ঘরে ঘরে আলো চলছে। কালী বাবা দাওয়ায় বসেছিলেন, বললেন,
এনেছিস দে।
বোতল তিনটি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন, বললেন,
২ ঘন্টা এখানে বস, পুজোর সময় আমি তোকে রাখব।
মাদুর পাতা ছিল, দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কমিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সে চাদরখানা দিয়ে আপাত মস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটো পেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে দু তিনটে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে, কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশ নিঝুম, এই তো সন্ধে হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন, পাশে একজন কথা বলার মতো মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হয়। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতি শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়ে পড়েছিল, সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে,
উঠে আয়, এবার মায়ের আরতি হবে।
ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিরিম জ্বলছে, ধূপধুনায় অন্ধকার, ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন, সামনে কিছু জবা ফুল আর মদের তিনটে বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন, বললেন,
তুই দরজার বাইরে বস।
দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালীবাবা মন্ত্র উচ্চারণ শুরু করলেন, মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টা খানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন। তারপর পঞ্চ প্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগল। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। ওকে কখন এলো? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালীবাবা বসলেন। মদের তিনটি বোতল মায়ের চরণ স্পর্শ করিয়ে হাঁক দিলেন। তারপর বললেন,
প্রণাম কর, প্রসাদ নে।
দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে এক ভাঁড় মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন। বললেন,
খাও।
লোকটি মদ খেল। কালীবাবা সেই ভাঁড়ে আবার মদ ঢাললেন। তাকে বললেন,
ধরো, ওকে দাও।
লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভাঁড় শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ থ,
ভয় পাস নে, খা মায়ের প্রসাদ।
দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো, মুখ কই, কঙ্কালের করটি। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। না না বলেই এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল। সোজা পথ দিয়ে সে ছুটল। কানে এলো পিছনে কে যেন অট্ট হাসি হাসছে। সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো পেছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল, তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা চায়ের দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণে মনে হল সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরেছে। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে পাশে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল। শুনলেন ধীরেন্দ্রলাল ধরের গল্প তান্ত্রিক।
আপনার সাথে আর একটু আগে আমরা শুনছিলাম, কি শুনছিলাম, ধীরেন্দ্রলাল ধরের গল্প তান্ত্রিক। তো তান্ত্রিক নিয়ে যখন তান্ত্রিক যখন শুনছিলাম স্টুডিওতে বসে বসে, ঠিক গানের বিরতিতে কথা হচ্ছিল আমাদের আছে হর ক্লাবের যে তিনজন এসেছেন মিঠু সবুজ এবং ফ্লোরের সাথে, তান্ত্রিকতা নিয়ে তারা কি জানেন। তারা যেটা বলছিলেন তাদের কাছে শুনি যে আপনারা তো তান্ত্রিকতা বা তান্ত্রিকদের নাম শুনেছেন তাই না? তারপরে এটা কি খুব ফ্যামিলিয়ার একটা ক্যারেক্টার, খুব পরিচিত, মানে আপনারা যেই জায়গা থেকে বের উঠেছেন সেই জায়গাগুলো থেকে খুব পরিচিত ক্যারেক্টার
বলতে গেলে পরিচিত।
আচ্ছা, আপনার আপনি কখনো কোনো তান্ত্রিক দেখেছেন?
তান্ত্রিক মানে আমি একটা দুঃখ ঘটনা বলি।
হ্যাঁ হ্যাঁ,
আমাদের ওখানে একজন ছিল, উনি বাজারে বাজারে ঘুরত, মাথায় জট ছিল আর কাপড় চোপড় বেশি থাকতো না শরীরে। আর উনি হচ্ছে, ওনার নাম ছিল নেসার পাগলা।
মানে আমি যেটা শুনেছি যে তান্ত্রিকদের কিছু সুপার পাওয়ার থাকে,
সুপার পাওয়ার বলতে মানে আমরা তো আসলে দেখিনি, তবে শোনা কথা আমাদের ওখানে এক দাদু ছিল, উনি প্রাক্তন উপজেলা চেয়ারম্যান, তো উনি ওনার মেরুদণ্ডে প্রবলেম ছিল, প্রবলেমের কারণে কুঁজো হয়ে হাঁটত।
আচ্ছা,
তো আমরা ওনাকে কুঁজো হয়ে হাঁটতে দেখিনি আর কি, বড় হয়ে দেখেছি যে উনি সোজা হয়ে হাঁটে। তো এটা নাকি ওই নেসার পাগলা ওনাকে একদিন ডেকে ওনার ওই যেখানে আর মানে পিঠে একটা কিল দেয়,
তারপর তিনি সোজা হয়ে যান।
মানে শোনা কথা এটা যে, এবং উনি ওনাকে ওই দাদু ওনাকে খুব সম্মান করত, বা উনি থাকতো হচ্ছে বাজারে, আমাদের ওখানে মসজিদের পাশে একটা জায়গা ছিল, ওখানে থাকতো, ওনাকে খাবার টাবার দিত বা ব্যবস্থা করতো যে উনি যেন ভালোভাবে থাকে, বাট উনি তো ওভাবেই থাকতো আর কি, ওই মাথায় জটা, গায়ে বা শরীর কাপড় চোপড়।
এখন বেঁচে আছে সে?
না না, তবে ওনার মৃত্যুটা ছিল করুণ, মৃত্যুটা করুণ।
কিরকম?
উনি হচ্ছে মানে কি বলে এটাকে, ওই যে বিদ্যুতের শক খেয়ে মারা যায়,
ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। আচ্ছা, আর কারো আপনাদের
আরো ওনার আরো কিছু ঘটনা ছিল, সেটা হচ্ছে যে উনি পানি পরোটা দিত, বা কারো যদি কোনো প্রবলেম থাকতো পানি পরা দিত, ফু দিত, বা ওরকম কিল দিত, এরকম শোনা মানে শোনা মুখে বা আমরা শুনেছি, বা ওনাকে অনেকে কদর টদরও করতো, খুব সম্মান করত।
এখন কি, এখন কি আপনাদের গ্রামে কোনো তান্ত্রিক আছেন? আর
এখন ওইভাবে দেখা যায় না, মাঝে একজন ওরকম লম্বা চুল, হাতে ঘড়ি,
হাতে ঘড়ি,
হ্যাঁ ঘড়ি।
আচ্ছা আচ্ছা,
পরে জানলাম যে উনি একজন মানে কি বলে এটাকে, তান্ত্রিক না, উনি মানে তান্ত্রিকের মতোই ওনার অ্যাটিটিউড ছিল, কিন্তু উনি হচ্ছে ডিবিল লোক ছিল।
আচ্ছা, যাই হোক,
মানে ওরকমই তান্ত্রিকের মতো, পরে আর কি জানতে পেরেছি যে উনি আসলে ডিবিল লোক ছিল।
ওকে ওকে, যাই হোক, তো আসলে তান্ত্রিক বলতে কি সত্যিকারের কিছু আছে কিনা, বা আদৌ তারা কোনো সুপার পাওয়ার আসলে তারা তাদের ছিল কিনা, কিংবা এটা আসলে তাদের কোনো অসুস্থতা ছিল কিনা, এই প্রশ্ন উত্তর বা এই রহস্যের মীমাংসা এই প্রথম হর ক্লাবের স্টুডিওতে বসে করা সম্ভব না, তবে তাদের গল্পগুলো শোনা সম্ভব, যথেষ্ট ইন্টারেস্টিং। সবুজ, আপনিও কি এরকম কোনো কিছু গল্প শুনেছেন নাকি কখনো, বা আপনি নিজে চোখে দেখেছেন নাকি?
মফস্বল গ্রামগুলোতে আর কি এরকম তান্ত্রিক দরবেশ টাইপের লোক আছে, এখনো আছে।
আচ্ছা,
এবং আমার তো আমার গ্রামটা আর কি মফস্বলে, আমি দেখেছি, আমি কাছ থেকে দেখেছি এরকম।
ওকে, কিরকম একটু শুনি সেই তান্ত্রিকের বর্ণনা, মানে তার সুপার পাওয়ার, যেমন মিঠু যার কথা বললেন, নেসার পাগলা, আমি এরকম গল্প শুনেছি যে হয়তো কোন এক মানুষ পুজো হয়ে হাঁটতেন, তার কোন আঘাতের কারণে সে সোজা হয়ে গেছে, এরপর থেকে তার আর কোন সমস্যা হয় না।
তান্ত্রিক মানুষরা আর কি মানুষের এরকম মানে কোন অসুস্থ বা কোনো কাজ করতে মানে সমস্যা বা কোনো একটা আবদার নিয়ে যখন মানুষ তান্ত্রিকদের কাছে যায়, তখন অনেক কিছুই আর কি সমাধান তাদের কাছ থেকে আসে, যারা তান্ত্রিক
আসে বলে মনে করা হয়। আসে কিনা আমরা আসলে জানি না, কারণ আসে আপনি বলি মানে আমরা যদি বলি তবে আসলে মানুষজন জানে না, একজন হলো যদি বিশ্বাস করেন তবে সেটা অবশ্যই উচিত হবে না।
না, আমরা যে গ্রামে অনেক সময় শুনি না যে এই ছেলেটা ভূতে ধরছে বা এরকম পাগলামি করতেছে, রাত্রেবেলা চিল্লাচিল্লি করতেছে, তো এই ধরনের সমস্যার সমাধান কিন্তু গ্রামগুলোতে তান্ত্রিক যারা তারাই করে,
তাদের কাছে যাওয়া হয়, আসলে করে কিনা সেটা অনেক প্রশ্নের উত্তরের ব্যাপার। তো সবুজ, আপনি যে তান্ত্রিককে দেখেছেন সে কি করতে পারত, বা উনি কি করতে পারতেন?
স্বাভাবিক মৃত্যু ছিল না। আর আমার মনে হয় যারা মানে তান্ত্রিক বা দরবেশ টাইপের মানুষ মানে
তন্ত্র সাধনা যারা করে
এদের আমার কেন জানি মনে হয় যে এদের মৃত্যুটা একটু অস্বাভাবিক, এবং আমি কয়েকজনকে দেখিয়েছি এরকম যে মানে এদের মৃত্যুটা স্বাভাবিক না। আমার আমার গ্রামের পাশে যে একজন ছিল তাকে আমি দেখেছি হচ্ছে মানে খুবই আস্তে আস্তে মানে একদম শুকিয়ে গেছে, ভিতরের লিভার টিভার এগুলো একদম নষ্ট হয়ে গেছে, মানে খুবই মানে বাজে ভাবে মৃত্যু হয়েছে।
আমি আসলে সরাসরি কোন তান্ত্রিক দেখিনি, তবে আমি যেটা শুনেছি আমার নানার বাড়ির, আমার নানারা আসলে একটা পীর বংশ, মানে স্বভাবগত ভাবে আমার এক মামা, বড় মামা যে, সে স্থির এবং বাড়িতে প্রত্যেক বছরই উরুষের মেলা যেটা হয় সেটা হয়। তো এখানে অনেক ধরনের লোকেই তো আসে, তো ওরকম একজন লোক নাকি আসে যে কেমন যেন মালা টালা পড়া থাকে, একটু ইয়েতে তন্ত্র মন্ত্র একটু সাধনা করে এরকম শুনেছিলাম। তো ওরকম ভাবে দেখার সুযোগ আমার হয়নি, আমার আম্মু নাকি দেখেছে। তো বিভিন্ন সময় যে ধূপ টুপ জ্বালিয়ে ইয়ে করে ওই বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ একদম অন্ধকার
অবশ্যই
এখন আছে কিনা জানি না। তবে লাস্টে যেটা হয় যে আমি তো আসলে কখনোই ওই ওই মেলা গুলাতে যাই না, মানে উরস যখন হয় আমি ওরকম যাই না, কারণ বিশ্বাস করি না। তো মামারও আমার ভণ্ডই মনে হয়। তো যাই হোক, তো সেই জায়গা থেকে ওই আম্মুকে একবার নাকি বলেছিল যে আম্মুর একটা বয়স পরে মানে 40-এর কোঠা যখন পার হয়ে যাবে তখন তার বাম মানে বাঁ পাশ যেটা একটা প্যারালাইজড হয়ে যাবে। তো আমি জানি না ওই কথার জন্য কিনা, তবে না আম্মুর বাঁ পাশের কোনো ঝামেলা নাই, আম্মুর ডান পাশে এই কয়েকদিন পর পরই দেখা যায় যে প্যারালাইজের মতো হয়ে যায়, যে ওইখানে কোনো সেন্স থাকে না। অনেকক্ষণ কি বলো ওটা মেসেজ করার পরে হয়তো বা সেখানে রক্ত সঞ্চালন হয়, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে যে এখন থেকে ভালো ট্রিটমেন্ট করতে, মানে ট্রিটমেন্ট করছে কিন্তু যে কোনো সময় আসলে প্যারালাইজ হয়ে যেতে পারে। কিন্তু এটা কি এর জন্য নাকি আসলে মানে কাকতালিও জানি না। তো ওই লোকটা বলেছিল বাঁ পাশে, কিন্তু আসলে আমার সমস্যাটা ডান পাশে।
যেটা হচ্ছে তার ভবিষ্যৎ বাণীটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে যে তিনি আমার ভবিষ্যৎ বাণী করেছিল।
মানে তান্ত্রিকদের মধ্যে নাকি আবার মানে ভালো তান্ত্রিক খারাপ তান্ত্রিক এরকমও নাকি আছে, এটাও লোকে শোনা যায়।
এবং এই সাহিত্যেও এই ধরনের কথা অনেকবারই চলে এসছে, যে তারানাথ তান্ত্রিকের গল্প যেটা পড়েছিলাম সেই গল্পের ভিতরে এরকম আছে যে তারানাথ তান্ত্রিক তার জীবনের গল্প আর কি সেখানে বর্ণনা করেন। এবং সেই তারানাথ তান্ত্রিক সেই তান্ত্রিকতার চেষ্টা করতে গিয়ে নিচু শ্রেণীর তান্ত্রিক, উঁচু শ্রেণীর তান্ত্রিক, বিভিন্ন তান্ত্রিকের কথা এসছে সেখানে। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে সাহিত্যে যে গল্পগুলোর মাধ্যমে তান্ত্রিকতার কথা বাংলা হরর গল্পগুলোর ভিতর থেকে এসছে, সেখানে এই বিষয়গুলো খুব স্পষ্টভাবেই যে যে মানুষটি তান্ত্রিকতা শিক্ষার জন্য গিয়েছে তার যে গুরুকে যাকে গুরু মেনে তিনি গিয়েছেন সে তাকে সাবধান বানিয়ে দিয়েছে।
তো যাই হোক, গল্পে আমরা যেরকমটা শুনি যে ওই মানে যেরকমটা শুনি আর কি, আমি ওরকম করে দেখার সুযোগ আমার হয় নাই, মানে কোন সিনেমা বা মুভি টুভি ওরকম ছাড়া। তো আমার আসলে খুবই ইচ্ছা আমি এরকম একটু কিছু দেখতে চাই।
আমি আমি আমার আমার খুব ইচ্ছা আছে কোন তান্ত্রিকের সাথে আসলে যদি সম্ভব হয় একেবারে তার সাথে থেকে আমরা দেখবো। যে
ইচ্ছা নেই বা ওরকম করারও ইচ্ছা নেই,
অবশ্যই কৌতূহল, জাস্ট কৌতূহল মেটানো। হ্যাঁ সেটাই, তো ভূত এফএম হরর ক্লাবে সেই কথাগুলো আসলে আমরা নিয়ে আসি, সেই কথাগুলো নিয়ে আমাদের আড্ডা হয়। তান্ত্রিকতা বা তন্ত্র মন্ত্র সাধনা নিয়ে যদি আপনার কোন ধারণা থেকে থাকে, আপনার জানাশোনা থেকে থাকে, আপনার পরিচিত কোন তন্ত্র সাধনায় সিদ্ধ কোন পুরুষ কিংবা নারীর খবর আপনি পেয়ে থাকলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমরা ভূত এফএম হরর ক্লাব টিম জেনে আসবো, দেখে আসবো কি অবস্থা তাদের। তো যাই হোক না কেন, সাহিত্যে বলেছি যেটা যে বিভিন্ন ভাবে উঠে এসছে সেই তান্ত্রিকতার কথা, এবং এই যে বাস্তব যে উদাহরণগুলো আমরা শুনলাম সেই মিলে যায় কিছু কিছু জায়গায়, সেই কোন একটা রহস্যজনক মৃত্যু, কোন একটা অপমৃত্যু, কিংবা সেই শরীর শুকিয়ে শুকিয়ে মরে যাওয়া, অনেক কিছুই আছে। তো যাই হোক না কেন, কোনো কিছুই ভূত এফএম হরর ক্লাবের এই স্টুডিও থেকে প্রমাণ করা ব্যাখ্যা করা সম্ভব না, শুধুমাত্র সেই কথাগুলো আড্ডার ছলে আপনাদের সামনে তুলে ধরতেই পারি আমরা। তো আমরা আজকে ভূত এফএম হরর ক্লাবের সেকেন্ড আওয়ার একদম প্রায় শেষ দিকে চলে এসেছি, 12:55 সময়। তো এগিয়ে যাচ্ছে সময়, 2টা পর্যন্ত আছি, অর্থাৎ আর 1 ঘন্টা 5 মিনিট এই হচ্ছে আমাদের সময়সীমা। এই সময়সীমার ভেতরে আমরা আনসেন্সার্ড স্টোরি যেটা আছে সেটা শোনাবো, ভূত এফএমের একটা পুরান গল্প আপনাদের সামনে আজকে তুলে আনবো, সেই সাথে নেক্সট আওয়ার আমাদের সাথে জয়েন করবেন কে, রাসেল ভাই। আমরা এখন চলে যাচ্ছি একটা ব্রেকে, এবং এই ব্রেকে আমরা শুনবো খুব 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 সুন্দর একটা গান, কবিতা তুমি স্বপ্নশালিনী হয়ে। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা আপনাদের সবাইকে, শুনছেন সবসময় রেডিওতে আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে সৃষ্টি। এই মুহূর্তে ঘড়িতে সময় রাত 1:04, সেহরির আর খুব বেশি একটা দেরি নেই। কি সৃষ্টি, কেমন আছো তুমি?
হ্যাঁ সৃষ্টি, রাসেল ভাই
আপনি আসলে তো এমনিতেই একটু এক্সাইটেড হয়ে যাই। তো আজকে রমজানের আমরা কিছুক্ষণ পরে সেহরি টেহরি করব, এবং সেহরি যে করব আমরা সেটা নিয়ে তোমার মানে কি কিরকম লাগছে
আজকে?
তো প্ল্যান আছে যেটা যে স্টুডিও থেকে একবার বের হয়ে আর বাসে যাবো না, সেই করে তারপরে যাবো হরর ক্লাবগুলোকে নিয়ে একসাথে, আছে যারা কিছু তাদের নিয়ে একসাথেই সেই করবো।
ওকে,
অবশ্য এখনো তাদের কিছু জানাই নেই, এটা তাদের জন্য সারপ্রাইজ,
এটা সারপ্রাইজ ছিল। ওকে, তো এইভাবে আমরা রমজান মাসের প্রথম যে রোজাটা, সেই রোজাটা আমরা সেইভাবেই রাখবো, এবং আমাদের মানে যারা আপনারা আছেন তারা নিশ্চয়ই জেগে আছেন, এবং মানে হরর ক্লাব যখন শুরু শেষ হবে তখন থেকে মাঝখানে সময়টা আর অনেকে হয়তো ঘুমাবেন না, তাই না? তো রেডিও ফুর্তির সাথে আপনারা চমৎকার ভাবে সময়টা কাটিয়ে দিতে পারেন এবং তারপরে সেহরি করে তারপরে আপনারা রোজা রাখতে পারেন। তো এই রমজান মাস আসলেই আমার খুব ভালো লাগে, মানুষের মধ্যে মানে এক ধরনের কেমন যেন একটা আনন্দ আমি সবসময় দেখতে পাই, এবং আমার কাছে মনে হয় যে আমরা যারা মানে সবসময় কাছে থেকে অনেক দূরে তারা বেশ কাছাকাছি চলে আসে, মানে যখন সেহরি খায় অনেকে কিন্তু অনেক কল দেয় কি ব্যাপার, খাওয়া হয়েছে কিনা, উঠলা কিনা ঠিক মতন, তো এই জিনিসগুলো খুব মজার, এই টাইমটা খুব আমার কাছে মজা লাগে। আর ঈদের তো শুরু, এবং দেখা যাবে যে অলরেডি হয়তো অনেকেই মানে প্ল্যান করে ফেলেছেন ঈদের, যে কেউ কোথায় যাবেন, কি করবেন না করবেন, সবকিছু প্ল্যান করা হয়ে গেছে। তো যাই হোক, প্রথম দিনেই প্রথম ভোটাশন, এবং সেটা নিয়ে আমিও এক্সাইটেড, নার্ভাসও বলতে পারেন, নার্ভাস সবসময় থাকি ভোটাশন নিয়ে, যে আপনাদের কতটা আনন্দ দিতে পারবো সেই বিষয়টা নিয়ে সবসময়ই মাথায় একটা চিন্তা থাকে। তো আগামীকাল আমাদের যারা অতিথি আসছেন তারা নতুন, একজন পুরনো আছেন, তিনজন নতুন, সেই সাথে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সবই নতুন। আর আমাদের কিছু অডিও ক্লিপ রয়েছে, যে অডিও ক্লিপ
কিন্তু রাসেল ভাই একটা যে ভূত এফএমের যে স্টোরি ঘটনাগুলো পাঠানো হচ্ছে, সেই ঘটনাগুলো একটা মানুষকে খুব একটা স্যাটিসফাইড করতে পারছে না, এমন একজন মানুষ তো তিনি বিরক্ত হয়ে তিনি নিজে একটা গল্প পাঠিয়ে দিয়েছেন, সেটা আমি ভূত এফএম থেকে নিয়ে আজকে আনসার
করি। তার মানে তো উনি চমৎকার, মানে উনি যদি বলেন যে ভূত এফএমের ঘটনাগুলো তেমন ভালো হচ্ছে না, তার ঘটনাটা শোনান, তাহলে সবাই কিন্তু সবার এক্সপেকটেশন কিন্তু অনেক বেড়ে যাবে,
বেড়ে যাবে।
যিনি বলবেন যে ভূত ফেমের ঘটনাগুলো অতটা ভালো না বলেই আমি একটা ঘটনা পাঠাচ্ছি, তার ঘটনা ভালো হতেই হবে,
হতেই না
যে আমি তো আজকে ফাটাই দেবো, এরকম একটা অবস্থা,
চ্যালেঞ্জ আজকে তার
একটা বিরাট চ্যালেঞ্জ। তো আনসেন্সার্ড সেগমেন্টে আপনারা সেটা শুনতে পাবেন, এবং আশা করছি যে সবাই দেখবেন যে যারা ভালো বলেন না তারা আসলে কোন ধরনের ঘটনা আপনাদের উপহার দিতে পারেন, তো সেটা একটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, এবং আমি খুব মন দিয়ে একবার শুনেছি আবারও শুনবো। এবং আপনাদের অবশ্যই কমেন্ট সেকশন যেটা রয়েছে আমাদের, যেখানে কমেন্ট করতে পারবেন আপনারা, সেখানে অবশ্যই জানাবেন যে আনসেন্সার স্টোরিতে এই স্টোরিটা আপনাদের কেমন লাগলো, এবং উনি মানে ওনার মান রাখতে পেরেছেন কিনা। তো যাই হোক, এখন আমরা তো ভূত এফএম নিয়ে কথা বলছিলাম, ভূত এফএম নিয়ে কথা মোটামুটি শেষ, এবং কিছু অডিও ক্লিপ রয়েছে, অডিও ক্লিপ না বেশ কিছু জমেছে, এবং সেই অডিও ক্লিপগুলো আমরা প্লে করতে চাই। আমার কিছু কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো অদ্ভুত লাগে, এত বেশি অদ্ভুত লাগে যে আমার বারবার শুনতে ইচ্ছে করে, বারবার শোনাতে ইচ্ছে করে, কিন্তু সেটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, সেটা আমি পারি না, বাট কিছু কিছু ঘটনা আছে বারবার কেন যেন সবার শুনলাম। হ্যাঁ, তো স্পেশাল একটা যেদিন ঈদ হবে সেদিন ভূত এফএম হবে, এরকম একটা প্ল্যান, তো সেটা যে যে বাড়ি হোক না কেন, মানে যে কোনো দিনই হোক না কেন, একটা স্পেশাল প্ল্যান ভূত এফএমের জন্য রয়েছে। তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার আপনাদের ঘটনা, এবং সেই ঘটনা আপনি পাঠিয়ে দিবেন আশা করব, এবং আমার ধারণা যে যারা বেস্ট ঘটনা পাঠাবেন তাদের জন্য কোনো সারপ্রাইজ থাকতে পারে, দেখা যাক কি করতে পারি। এবং আমার মনে হয় যে ঈদ উপলক্ষে আপনারা ভূত এফএমে কিছু ঘটনা পাঠিয়ে দিন, এবং আমাদের এটাই ছিল আজকের আমার মূল কথাটা, এত কথা বলার কারণটা হচ্ছে এটা যে ঈদের দিনের জন্য ঘটনাগুলো দিয়ে, এবং সেই ঘটনাগুলো হতে হবে একেবারে মানে মানে সেই রকম যেটা ঈদের জন্য, ঈদের সবকিছু স্পেশাল হয় না, মানে ইট হ্যাজ টু বি ভেরি স্পেশাল। তো এটা 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 আমি ওয়েট করবো আপনাদের কাছ থেকে, এবং আমাদের অ্যাড্রেস তো জানেন, ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, উইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIO@FOR.FM। আমরা চলে যাই মেসেজে।
হ্যাঁ, আমি আমি বেশ স্পেশাল একটা মেসেজ নিয়ে বসে আছি।
ও
আচ্ছা, সেটা হচ্ছে ইফতেখার আহমেদ, সে লিখেছে যে রাসেল ভাইয়া, জানিনা তোমাকে কেউ এই অফারটা দিয়েছে কিনা,
আচ্ছা,
আর যখন তুমি বুড়ো হয়ে যাবে তখন এই আমি ইফতি ভূত এফএম চালাবো, তুমি রাজি তো? আচ্ছা, যখন আমি বুড়ো হয়ে যাব, মরে তো যাবো না তখন, মানে যখন পর্যন্ত বুড়ো পর্যন্ত আছি তখন তো মরে যায় না, সুতরাং ভূতা ফ্যামটা তো আমার মনে হয় যে তখন পর্যন্ত করে যাওয়া উচিত। এবং ভূতা ফ্যাম মানে কি বলবো, যে ভূতা ফ্যাম চলে নাকি, জানেন মানে এই জায়গাটা ভূত এফএম করাটা এত এত আনন্দের, এটা মানে করতেও ভালো লাগে, সুতরাং আপনি ডেফিনেটলি আপনার এরকম মানে ইচ্ছার কথা জানিয়েছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি যে বুঝতে পেরেছেন যে ব্যাপারটা অনেক মজার সেই জন্য আমারও খুব ভালো লাগলো।
আমাদের সাথে আছেন সরিফ ফাহিম, লিখেছেন রাসেল ভাই, সৃষ্টি ভাই, আপনাদেরকে রামাদান মুবারক।
ওকে, আপনাকেও রামাদান মুবারক।
আমাদের সাথে আরো আছেন মাহমুদ হাসান মৃদুল, লিখেছেন যে ভাই আজকে কি আপনার স্টুডিওতে সেরি করবেন?
স্টুডিওতে
একদম না,
একদমই না। সত্যি
কি প্রশ্ন করছেন সৈকত, লিখেছেন রাসেল ভাইয়া কেমন আছেন? অনেক সার্ভে গানটা সেরা ছিল, থ্যাংকস আ লট।
ওকে,
কবিতা
কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর,
হ্যাঁ
চমৎকার গান।
আরো 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 অনেক কমেন্ট আসছে, তবে আজকে অন্যান্য দিনের থেকে কমেন্টের সংখ্যা একটু কম বোধ হয় রমজানের মাসের কারণে,
অথবা
একটু ঘুমিয়ে পড়েছেন বা তারাবি নামাজ পড়ে এসে হয়তো অনেকে টায়ার্ড হয়ে গেছেন।
হ্যাঁ, সেটা হতে পারে,
একটা তো চেঞ্জ চলে,
একটা রুটিনে চেঞ্জ চলে আসতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই ভূত এফএম বা ভূত এফএম হরর ক্লাব যেটাই বলি না কেন, এই দুটো শোনার একটা মজা হচ্ছে যে আপনি মানে এই সময়টা না ঘুমিয়ে মানে সেহেরি করে একেবারে ঘুমাতে পারেন, স্পেশালি আজকে যেহেতু বৃহস্পতিবার, কালকে ছুটি, এবং আগামীকালও যেহেতু শুক্রবার, পরের দিন ছুটি, সো এই চান্সটা কিন্তু আপনি নিতেই পারেন।
একদমই তাই, এবং সেই চান্সটাই কিন্তু অনেকে নিচ্ছেন,
একদম
তারাই নিচ্ছেন আমাদেরকে। তৌফিক আহমেদ সুমন লিখেছেন, আজকে সেটা ভালোই হচ্ছে, মনের মতো একেবারে সেরি করবো। আফ্রিদি তুহিন যথারীতি সেও আছে, নাইস স্টোরি, একের পর এক নিয়ে যাচ্ছে।
ওকে,
আমি ভয় পেয়ে গেছিলাম,
টাইমিংটা খুব চমৎকার। তো আমরা আজকে সৃষ্টি আমরা মোটামুটি কথা শেষ করি, এবং আমরা
আমি শেষ করার আগে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, প্রশ্নটা আবারও আমার কমেন্ট থেকে, আসলে রাসেল ভাই আসার পর খুব ইন্টারেস্টিং কমেন্ট আসতে থাকছে, তো এরকম একটা কমেন্ট হচ্ছে একজন লিখে দিন যে রাসেল ভাই আপনার কাছে ভয়ের সংজ্ঞা কি?
আমার কাছে ভয়ের সংজ্ঞা ভূত এফএম,
খুব খুবই সুন্দর উত্তর,
চমৎকার উত্তর, মানে প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, তো আমরা কি এখন গান যাব সৃষ্টি?
হ্যাঁ, আমার মনে হয় আমরা একটা গান শুনে ঘুরে আসি।
তোমার পছন্দের কোন একটা গান বলো তাহলে, সেটা আমি প্লে করে যাই।
মেঘ দলের শহরবন্দী মেঘ,
শহরবন্দী মেঘ। ওকে, এবং আজকে তার আগে শুনে যাই যে আজকে নেক্সট যে সমস্ত সেগমেন্ট গুলো আছে সেখানে কি কি থাকছে।
নেক্সট আছে আনসেন্সর্ড সেগমেন্টের আনসেন্সর্ড স্টোরি,
স্পেশাল।
ওকে, এবং তারপর পরই থাকছে ভূত এফএম, ভূত এফএমে প্রচারিত যে ঘটনাগুলো থেকে যে বই হতো সেটা একটা বই, 13 নম্বর অশুভ সংকেত, সেখান থেকে একটা গল্প বলেছিলাম, সময় থাকলে পড়বো, আমি বলছি যে পড়বই, গল্পের নাম ভোগের খাবার।
ওকে,
এই দুটো গল্প থাকছে, হরর ক্লাবের সাথে তো আড্ডা থাকছে।
ওকে চমৎকার, তো আজকের মতো এখানে শেষ করছি, কথা হবে আবারও আগামীকাল ভূত এফএমে, এবং ভূত এফএমে আপনারা সবাই নিশ্চয়ই থাকবেন, সকালবেলা তো কথা হচ্ছে আপনাদের সঙ্গে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনে থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন, ঠিক যেমন সৃষ্টি একটু আগে বললো যে শহরবন্দি শুনবো আমরা, তো আমরা মেঘ দলের শহরবন্দি গানটা প্লে করছি, এবং আমি বিদায় নিচ্ছি, সৃষ্টি থাকছে আপনার সাথে, স্টে টিউনড রেডিও ফুড কেরিয়ার এফএম এন্ড রেডিও ফুড পে।
Uncensored story of the week.
হ্যালো রাসেল ভাইয়া, আমি জানি আপনি সবসময় ভালো এবং ভালো তোলেন, আমি আপনার অনুষ্ঠানে একজন নিয়মিত শ্রোতা, আমি সজল হাসপাতাল কুড়িগ্রাম থেকে বলছি, বর্তমান কুড়িগ্রাম সরকারি কলেজে স্নাতক অধ্যয়নরত রয়েছি। কুড়িগ্রামে রেডিও সিটি নেটওয়ার্ক না থাকায় অ্যাপস দিয়ে আপনার প্রোগ্রামগুলো শুনি, কিছুদিন ধরে আপনার অনুষ্ঠানের ঘটনাগুলো বিশেষ একটা ভালো না লাগায় নিজেকে আর গুটিয়ে রাখতে পারলাম না, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সময় 1958 সাল। ঘটনাটি আমি আমার দাদুর মুখ থেকে শুনেছি। তখন গ্রামে বেড়াতে যেতাম, বিদ্যুৎ না থাকায় গল্প গুজব করে সন্ধ্যাটা কাটাত। তেমনি এক সন্ধ্যায় দাদু আমি সহ অন্যান্য কাজিনেরা বসে আড্ডা মারছিলাম। ঠিক তখনই দাদু ঘটনাটি আমাদের বলেছে। ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। আমার বাড়ি থেকে গঞ্জের দূরত্ব 4 কোশ পথ হবে। শ্যামলে তেমন কোনো যানবাহন না থাকায় পায়ে হেঁটেই গঞ্জে যেতাম। কৈশোর জীবন থাকায় এ পথ আমার কাছে তেমন কিছু নেই। বাড়ি থেকে গঞ্জের পথটির একটু বিবরণ দিই, এতে আপনার লিসেনারদের বুঝতে সহজ হবে। মাটির রাস্তা, সে সময় তখন রাস্তায় পিচের ছোঁয়া লাগেনি, তার মধ্যে গ্রামীণ জনপদ। আমাদের গ্রামটি ছিল চিলমারির প্রত্যন্ত একটি অঞ্চল, যা বর্তমান প্রেক্ষাপটে ব্রহ্মপুত্র নদের গর্ভে দিল। এমনই রাস্তায় কিছুদূর পর পর দু একটা বাড়ি ছাড়া পুরোটাই ফাঁকা। দিনের বেলাতেও রাস্তাটিতে সচরাচর খুব কম মানুষ চলাচল করত। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় ততদূর অব্দি শুধু জমি আর জমি। সে সময় কিছু কিছু জমিতে পাখির আবাদ হয়েছে। কিছুদূর যেতে না যেতে পাট ক্ষেতের উত্তর দিয়ে একটা সরু রাস্তা চলে গিয়েছে। মাঝে মাঝে দিনের বেলাও শিয়ালের ডাক শোনা যায়। পথের এক পর্যায়ে পথটি ঘন বাঁশবনের ভিতর দিয়ে ঢুকে গিয়েছে, যেখানে দিনের আলোতেও মাটি অব্দি পৌঁছাতে পারে না, এতটাই ঘন। বাঁধছাড়কে ভৌতিক বললে ভুল হবে না, কারণ এই বাঁধছাড়কে ঘিরেও রয়েছে নানান ঘটনা, সেসব অন্য কোনো দিন শেয়ার করবে। মূল ঘটনায় আসা যায়। সেদিন ছিল চৈত্রের এক পরন্ত বিকেল, রৌদ্রুর দুপুর শেষ ভাগ। আমি চলছি দূরের সেই গঞ্জের উদ্দেশ্যে। পুরো 4-5 গ্রাম মিলে একটি গঞ্জ থাকায় লোকের সমাগম ব্যাপক পরিসরে ঘটত। পথ অতিক্রম করতে করে গিয়ে আমিও সামিল হয়েছি সেই গঞ্জে নিজের প্রয়োজনীয় পণ্য সামগ্রী কেনার আশায়। তবে আকাশের অবস্থা আজ তেমনটা ভালো নয়। সন্ধে বাড়ার সাথে সাথে আকাশে মেঘ জমতে শুরু করল। ঘন ঘন মেঘ আর দমকা হাওয়া বইছে। মনে হচ্ছে এই বুঝি আকাশটা ভেঙে তুমি বৃষ্টি শুরু হবে। বাজারের সব শেষে কেরোসিন তেলের বোতল এক হাতে অন্য হাতে বাজারের ব্যাগ গুটিয়ে নিয়ে হাঁটা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। আকাশের দুরবস্থা তাই যত দ্রুত বাড়ি পৌঁছানো যায়। প্রায় 2 কোশ পথ পাড়ি দিয়ে ফেলেছি, আরো 2-1 কোশ পথ বাকি। এবার পার হতে হবে সেই বাজার আর পাট ক্ষেতের ভিতর দিয়ে সরু সেই পথটি। এতক্ষণ 2-1 জন বাজার ফেরত সঙ্গী থাকলেও তারাও যে যার বাড়ি পৌঁছে গেছে। আকাশের অবস্থাও বেশ খারাপ হয়ে গিয়েছে, জোর দমকা হাওয়া বইছে, এখনই বুঝি আমায় উড়িয়ে নিয়ে যাবে। সঙ্গে আলোর উৎস না থাকায় ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, আর এতে যতদূর পাচ্ছি পথটিকে বুলিয়ে নিচ্ছে। চেনা রাস্তা, তাই অন্ধকারেও যেন সবকিছু আমার চেনা। তবু এই বৈরী পরিবেশে সাথে পাল্লা দিয়ে হেঁটেই চলেছে। মনে এই জন্যে বাড়ি ফিরতেই হবে, অন্ধকার বেড়েই চলেছে। ইতিমধ্যে জনমানব শূন্য জনপদ আর আমি একা। ভাবছি কেউ যদি সাথে থাকতো শরীরটাও কেমন জানি ছমছম করে উঠবে। হাল ছাড়লে চলবে না, বাড়ি ফিরতেই হবে। এই ভাবতে ভাবতে চলে এলাম সে অন্ধকারে নিমজ্জিত বাঁধছাড়ের সামনে। আজকে যেন আরো বেশি ভুতুড়ে লাগছে। মনে পড়তে লাগলো ইতিপূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা। বেড়ে যাচ্ছে ভরের পরিমাণটা, তবুও করার কিছুই নেই, এই পথেই যেতে হবে। বাঁধছাড়ের ভিতর দিয়ে যখন হাঁটছি তখন চোখে সামান্যতম কিছুই চোখে পড়ছে না। দিনের বেলায় যেখানে আলো পৌঁছায় না, রাতের বেলা সেখানে তো প্রশ্নই ওঠে না। 2-4 শিয়াল দৌড়ে দৌড়ে পাশ কাটিয়ে যাচ্ছে, এটা অন্ধকারেও বেশ ভালো করে উপলব্ধি করতে পারছি না। মনের ভয় কাটানোর জন্য গুনগুন করে গান গাইতে লাগলাম। অন্ধকারে বাঁধছাড়ের বাঁশগুলো বাতাসে একটার সাথে আরেকটা ঘর্ষণের ফলে একটা শব্দ হচ্ছিল, যা অন্ধকার পরিবেশটাকে অতি ভৌতিক করে তুলেছে। বাঁধছাড়টা যখন পেরিয়েছে, কিছুদূর অতিক্রম করে পাট ক্ষেতের মাঝ দিয়ে সেই সরু পথ, বাঁধছাড়ের সেই পথ অতিক্রম করে যেন একটু হাত ছেড়ে বাঁচলাম, কারণ এখন অন্তত বিদ্যুতের চমকানিতে আলোর মুখটা দেখতে পাচ্ছি। কিন্তু তখনও ভাবিনি আমার জন্য আরো কিছু অপেক্ষা করছে, সেটাকে কি দিয়ে ব্যাখ্যা করবো বুঝে উঠতে পারছি না। যাই হোক, সরু পথ ধরে যখন
পাটক্ষেতের ভিতর দিয়ে হাঁটছিলাম, তখন পাট ঝাড় তুলনায় অন্ধকারটা কম থাকা সত্ত্বেও মনে হচ্ছিল সবকিছু কেমন যেন থমকে, হাওয়াটাও কমেছে, সেই সাথে বিদ্যুৎ চমকা নিয়ে হুট করে পাটক্ষেতের ভিতরে পাট গাছ ভাঙার শব্দ শুনতে পেল। মনে হয় একসাথে কতগুলো পাট গাছ মটমট করে ভাঙছে, আর শব্দটা ক্রমশ আমার দিকে আসছে। এবার আমি একটু থমকে দাঁড়ালাম, বিদ্যুৎ চমকানোর আলোয় দেখলাম দুটো শিয়াল উল্টো হয়ে যাচ্ছে পিছন দিয়ে, কিছুটা ভয় পেলাম। একটা দুটা করে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। এবার যা দেখলাম তা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। দেখলাম বিয়ের সাথে পুরোনো দিনের রাজারা যেসব নৌকা ব্যবহার করত, সেই নৌকা বাহারিভাবে সাজানো, সেটি প্রায় দু মানুষ উপর দিয়ে পাট গাছের মাথা ছুঁই ছুঁই করে ভেসে ভেসে উড়ে যাচ্ছে। নিজের চোখে প্রথমে বিশ্বাস করাতে পারলাম না, তারপর কেমন জানি এক মোহে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই নৌকার দিকে। তাদের আলোর মতন সেখান থেকে আলো নির্গত হচ্ছে, এটি দেখে দৌড়াতে চাইলাম, কিন্তু মনে হলো পায়ের সাথে কেউ পাথর বেঁধে গিয়েছে। নৌকাটি যখন আমার পথটি এপাশ থেকে উপাশ করে অতিক্রম করলো, দেখলাম সেটি হাওয়াতে আরো ভাসতে ভাসতে উপরের দিকে উঠতে লাগলো। নিজেকে এবার আর ধরে রাখতে পারলাম না, প্রাণপণে ছুটতে থাকলাম বাড়ির উদ্দেশ্যে। এভাবে যে কতক্ষণ দৌড়িয়েছি জানি না, শেষ অবধি আর বলতে পারছি না। তবে যখন চোখ খুলেছি দেখি আমাকে ঘিরে মানুষের সমাগম। মা বলেছে আমি বাড়ির দুজমি পূর্বে পথের ধারে অজ্ঞান হয়ে পড়েছিলাম, এর প্রায় দুই সপ্তাহ আমি অসুস্থ থাকি, পরে হুজুরের চার ফুকে আমি কিছুটা সুস্থ হয়ে উঠি। তবে সেদিনের সেই কাহিনী কোনো ব্যাখ্যাই আজ পর্যন্ত খুঁজে পাইনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। জানি না ঘটনাটি আপনার অনুষ্ঠানে প্রচারযোগ্য ছিল কিনা, তবে যদি পারেন ঘটনাটি প্রচারযোগ্য হয় অবশ্যই আপনি ঘটনাটি প্রচার করবেন। এই মুহূর্তে আমাকে এবং রেডিও ফুর্তিকে যারা শুনছেন তাদের প্রতি শুভকামনা রইল। আজ এ পর্যন্ত, শুভরাত্রি।
যারা দেবে তাদের বাসায় চলে যাবে। আপনারা যারা তিনজন আছেন আজকে হরর ক্লাবের, আপনারা কি রান্না বান্না করতে পারবেন?
হ্যাঁ অবশ্যই।
না আপনি তো পারেন না সেটা বুঝতে পারছি, বাকিদের কি অবস্থা?
সবুজ অনেক ভালো রান্না করে।
আচ্ছা, না সবুজের রান্না
জিরা দেয় আস্তে আস্তে জিরা দেয়।
আচ্ছা, তো বোঝা যাচ্ছে যে আপনাদের বেশ সুন্দর সুন্দর রান্নার অভিজ্ঞতা আছে। তো সেই রান্না যেদিন রাঁধবেন না সেরকম একদিন আমাকে দাওয়াত করবেন।
বাসায় এক সময় যাই, রান্না বান্না করি আমরা নিজেরাই
নিজেরাই,
বেশ মজা
এখন যে গল্পটা শুনবো সেই গল্পটা আগে বলেছি যে ভূত এফএম এ প্রচারিত পুরাতন একটা ঘটনা থেকে নেয়া, 13 নম্বর অশুভ সংকেত এই বই থেকে নেয়া, এবং এই গল্পটা পড়ে আবারও হরর ক্লাবের কাছে ফিরে আসবো। তারা বেশ মজায় আছেন, একটু ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা এই গল্পটি দিয়ে। তো এই গল্পটা আগে একটু কথা বলি, সেটা হচ্ছে যখন ভার্সিটিতে পড়তাম একদম শুরু থেকে তো হলে সিট পাওয়া যায় না, মেসে থাকতে হলো। তো তখন যেটা হতো যে মেসে থাকার সময় মানে রাত জাগার একটা অভ্যাস তো ছোটবেলা থেকেই অনেকেই হয়ে যায়, রাত থেকে পড়া বা ওই পাবলিক পরীক্ষা গুলোর আগে। তো ভার্সিটিতে যাওয়ার পর সেই ফার্স্ট ইয়ারে মেসে যখন একা একা রাত জেগে থাকতাম, তখন কানে আসতো যার কথাগুলো, সেটা হচ্ছে সেই রাত জেগে থাকা চৌকিদার বা নাইট গার্ডদের কথাগুলো, যে জেগে আছি বা সব দেখি সব দেখি কইলাম এরকম বলে বলে চিৎকার করা, তারপর লাইটের যে পাওয়ার গুলো থাকে সেই পাওয়ার গুলোতে বাড়ি দেয়া। আমি তখন ভাবতাম যে আসলে যে বাড়ি দিয়ে দিচ্ছে বা এই যে আওয়াজ করছে, যে চুরি করতে আসছে সে তো আওয়াজ শুনে পালিয়ে যাবে। তো যাই হোক না কেন, তো সেই নাইট গার্ড একজন নাইট গার্ডের একটা গল্প, এখনকার যে গল্পটা সেটা, গল্পটার নাম হচ্ছে ভোগের খাবার। এবং ভোগের খাবার এই গল্পটা তিনি যে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন মোশাররফ হোসেন হিমু, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে। আমরা চলে যাচ্ছি সেই গল্পটাতে এখন। বাজারে আমার একটা দোকান আছে, রাত 11টার দিকে বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়। সবার দোকান বন্ধ হয়ে যাওয়ার পর আমি আস্তে ধীরে দোকান বন্ধ করি, তারপর চাচার দোকানে চা খেয়ে বাসায় ফিরি। আজকেও চাচার দোকানে চা খেতে এসেছি, সাথে আরো দু বন্ধু আছে। চায়ের প্যান গরম হচ্ছে, আমরা অপেক্ষা করছি। এমন সময় বাজারের একজন নাইট গার্ড এলেন, একে আগে দেখিনি। জিজ্ঞেস করে জানলাম নতুন জয়েন করেছে। 12:30 বাজে, বাজার জুড়ে শুনশান নীরবতা, শুধু আমরা কয়েকজন চা পাই বসে গল্প করছি। এটা সেটা কত গল্প, এক পর্যায়ে ভূতের গল্প উঠল। ভূতের গল্প উঠতেই নাইট গার্ডের মাঝে অস্বস্তি লক্ষ্য করি, তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমরা সবাই তাকে চেপে ধরে বলি, কি হয়েছে? নাইট গার্ড প্রথমে বলতে রাজি হয় না, পরে আমাদের পীড়াপীড়িতে তার রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলে। বেশ কিছুদিন আগের কথা, তখন আমি গ্রামের একটি বাজারে নাইট গার্ডের চাকরি করি। আমার সাথে আরো একজন গার্ড ছিলেন, ওর নাম ফারুক। ফারুক বাজারের পূর্ব পাশে পাহারা দিত, আমি পাহারা দিতাম পশ্চিম পাশে। বাজারের পশ্চিম পাশের একটু বর্ণনা দিই, মেইন রোডের পাশে বাজার। মেইন রোডের পাশ থেকে বাজারের পশ্চিম অংশ শুরু, 6-7 হাত দূরে 3 রাস্তার মাথা। সেখান থেকে একটি রাস্তা বাজারের দিকে এসেছে, আরেকটা বাজার থেকে বাইরের দিকে গেছে, অন্যটা আড়াআড়ি করে অন্যদিকে গেছে, কোন দিকে গেছে আমি জানি না। 3 রাস্তার মাথার ঠিক পাশেই একটা পুরনো ধরনের ঘর, ঘরের দরজা ভাঙা, এখন ফাঁকা পড়ে আছে, তবে বোঝা যায় আগে এক সময় এখানে দোকানদারি চলত। রাতে পাহারা দেওয়ার সময় আমি মাঝে মাঝে দোকানে প্রবেশ করতাম, কারণ দোকানের ভেতরে একটা বেঞ্চি পাতা ছিল, সেখানে বিশ্রাম নিতাম। অল্প কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছি, 1 মাসও হয়নি বোধ হয়। একদিন রাতে ডিউটি করছি, 5 ব্যাটারির টর্চের লাইট মেরে প্রতিটি গলি দেখছি। রাত 1টা কি 1:30 হবে, আমার খুব ক্ষুধা পেল। প্রতিদিন বাড়ি থেকে নাস্তা নিয়ে আসতাম, আজ নিয়ে আসা হয়নি, শাশুড়ি অসুস্থ। তাকে দেখতে বউ বাপের বাড়ি গেছে, মনে করেছিলাম বাজার থেকে কিনে খাব, কিন্তু নাস্তা কেনার কথা ভুলিয়ে গিয়েছিলাম। যাই হোক, বাজারে আমার হেফাজতে থাকা দোকানগুলো চেক করে দেখে আসলাম, পেটে ক্ষুধা নিয়ে 3 রাস্তার মোড়ে রাখা একটা ভ্যান গাড়ির ওপর গিয়ে বসলাম। বসে বসে সিগারেট খাচ্ছি, বাড়ির কথা ভাবছি, ক্ষুধার কথা ভুলে গেলাম। একসময় আমার সিগারেট শেষ হয়ে এলো, আয়েস করে শেষ টানটা দিই। বাড়ির চিন্তায় একটু অন্য মানুষ ছিলাম বোধ হয়। সিগারেট ফেলে দিয়ে 3 রাস্তার মাথায় লাইটের আলো ফেললাম, লাইটের আলোয় কলা পাতা দিয়ে ঢাকা একটা খাবারের প্লেট চোখে পড়ল। কে রেখে গেল খাবার? একটু চিন্তা করতে বুঝলাম কেউ একজন ভোগের খাবার রেখে গেছে। গ্রামের কেউ পাকা দালান দিলে সেই দালানে বা বাড়িতে ভূত প্রেতরা যেন কোনো সমস্যা করতে না পারে সেজন্য মানুষ ভোগ দিয়ে থাকে। 3 রাস্তার মোড়ে কলা পাতায় করে সেরকমই ভোগের খাবার রেখে গেছে একজন। ভোগের খাবার দেখেই আমার মনে ভয় ঢুকে গেল, মনে মনে ভাবলাম নেতারা আসবেন, এখনই এখান থেকে চলে যেতে হবে। ক্ষুধায় আমার পেট চোঁচো করছে, পেট বাবাজি চলে যেতে রাজি হল না। তারপর যা হবার তাই হল, খাবারের কাছে গেলাম, আস্তে আস্তে কলা পাতাটা সরাই, এত খাবার, সেগুলো বের হওয়া মাত্র ওরা যেন আমাকে বলতে লাগলো ভোগ করো ভোগ করো, মাথা সহ আস্ত মোরগ, ইলিশ মাছের বড় বড় দুটো ভাজা টুকরা, 3টে সেদ্ধ ডিম, পোলাও, আরো কত কি ছিল থালায় আমার মনে নেই এখন। একটা ছোট বাতিও ছিল লাল কাপড় দিয়ে ঢাকা। আমার হিতাহিত জ্ঞান ছিল না, হামলে পড়লাম খাবারের ওপর, মোরগের মাথা ছাড়া সবই সাবাড় করে দিলাম। তারপর
লাল কাপড়ে ঢাকা বাটির কাপড় সরিয়ে দিতেই দেখি এক বাটি রক্ত। লাইটের আলো স্পষ্ট দেখলাম, তখনও জমে যায়নি, একদম তাজা। রক্ত দেখি আমি আঁতকে উঠি, ভয় পেয়ে যাই, রক্তের বাটি ছুঁড়ে ফেলে দিই। তারপর বাজারে ফিরে আসি, লাইট মেরে মেরে সব কলি চেক করতে থাকি, সব ঠিক আছে, কেবল কুকুরগুলি নেই। একটু আগে কুণ্ডুলি পাকিয়ে একটা কলিতে শুয়েছিল, লাইট মেরে কুকুরগুলি খুঁজলাম, না কোথাও নেই, শুধু একরাশ নিরবতা ঘিরে রেখেছে বাজারকে। আমি একটু অবাক হলাম, কিন্তু তখন পর্যন্ত চিন্তা করিনি আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। বাজার চেক করে এসে সেই পুরনো ভাঙা ঘরের কাছে আসি। খাওয়ার পর একটু শুয়ে থাকা আমার অনেক দিনের অভ্যেস, শরীরও কেমন অসার লাগছিল। আমি ভাঙা ঘরে ঢুকে বেঞ্চটা ছাড়ু দিই, তারপর সেটার উপর শুয়ে পড়ি। কখন ঘুমে পড়েছি সেটা মনে নেই, কিন্তু যখন ঘুম থেকে উঠলাম বুঝলাম ঘরের বাইরে দুটি কুকুর ঝগড়া করছে, তাদের হিংস্র ডাকে আমার ঘুম ভেঙে গেছে। আমি বেঞ্চ থেকে উঠে পড়ি, জুতা খুঁজি, কিন্তু অন্ধকারে জুতা জোড়া খুঁজে পাচ্ছি না, হাতে লাইট খুঁজে পাই। মামা দেখি লাইট চলে না, এরকম তো কখনো হয় না, তাছাড়া গত এক মাসেও লাইট কোনো সমস্যা করেনি, আজ কি হলো? একটু অবাকই হলাম। এদিকে একটা একটা করে কুকুরের সংখ্যা বেড়ে গেল, তাদের হিংস্রতাও বাড়তে লাগলো। কুকুরের এমন হিংস্র গর্জন আমি কখনোই শুনিনি। আল্লাহর কাছে প্রার্থনা করি কেউ যেন এমন হিংস্র গর্জন না শোনে। আমি বাইরে বের হওয়ার সাহস পাই না, ঘরের কোনায় চুপ করে বসে থাকি। কিছুক্ষণ পর পরিবেশ একটু ঠান্ডা হয়, আমি ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিই, দেখি বড় টকটকে লাল একটা চোখ বাইরে থেকে উঁকি দেওয়ার চেষ্টা করছে। আমি ভয়ে ছিটকে সরে যাই, তবে যা দেখলাম সেটা মানুষের চোখের মতো হলেও সে চোখে ছিল না মনি, না ছিল ফুরু। আমার হাত পা চোখ কান শরীরের সব অঙ্গ যেন ভয়ে কাঠ হয়ে যায়, নিজের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। কতটা সময় স্থির দাঁড়িয়েছিলাম আমি নিজেও জানি না, শুধু অনুভব করলাম বাজার জোড়া লাল টকটকে চোখ আমাকে দেখছে। বাইরে একটা শব্দ হচ্ছে, ঠক ঠক ঠক, খুব ধীরে দূর থেকে আসছে, যেন কোনো বৃদ্ধের লাঠির শব্দ। শব্দটা আস্তে আস্তে জোরে হচ্ছে, এদিকেই আসছে। আমি কান খাড়া করে আছি, লাঠির আওয়াজ তিন রাস্তার মোড়ে এসে থেমে গেল। এরপর ঘরের চারপাশ থেকে কিছু প্রাণী ছুটে গেল রাস্তার মাথায়। পরে গম্ভীর একটা আওয়াজ পেলাম, শুনে মনে হল গম্ভীর কণ্ঠে কেউ একজন আদেশ দিচ্ছে। এর পরের ঘটনা আরো ভয়ঙ্কর, প্রাণীগুলো ঘরের চারপাশে চক্রাকারে ঘুরতে লাগলো। এই প্রথম আমি প্রাণীগুলো দেখতে পেলাম, এগুলো কেমন যেন অন্য রকম। সামনের অংশ উন্মাদ কুকুরের মতো, চোখ চুল টকটকে লাল, চোখে কোনো মুনি নেই, মুখ হা করা, লম্বা জিভ, জিভ বেয়ে লালা গড়িয়ে পড়ছে, হিংস্র স্বরে ডাকছে তারা। ডাকের সাথে সাথে ভয়ঙ্কর সব দাঁত বের হয়ে পড়েছে। দরজা খোলা থাকলেও আশ্চর্যজনক ভাবে তারা আমাকে আক্রমণ করছে না। কুকুরগুলো কিছুক্ষণ ঘরের চারপাশে একসাথে ঘরের উপর ঝাঁপিয়ে পড়ল, মনে হচ্ছে ওরা ঘরটাকে প্লাস্টিকের মতো তুম্বু মুচড়ে দেবে। তাদের আক্রমণে টিন থেকে পেরেক খুলে গেল, কিছু জায়গায় টিন ডেকে গেল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। পড়ার আগ মুহূর্তে দেখি ঘরের বাইরে অনেক আলো, মনে হলো কেউ আমার জান নিতে এসেছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটাই বোধ হয় মৃত্যু। সকালবেলা বাজারের লোকজন আমাকে পুরনো ঘর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। পরে অনেকে আমার কাছে জানতে চায় ওই রাতে পুরনো ঘরটাতে কি হয়েছিল। আমি সবাইকে বলি শরীর খারাপ করেছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল।
শুনছেন ভূত এফএম হরর ক্লাব, আছি সৃষ্টি এই মুহূর্তে আপনার সাথে। শুরু করেছে সময় 1:54, আমরা একদম শেষ দিকে, শেষ সময়ে আপনাদেরকে একটা খবর জানিয়ে দিতে চাই। আর সেটা হচ্ছে যে উইকেন্ড শুরু হয়ে গেছে, উইকেন্ডে আপনার কি প্ল্যান? আমি কিন্তু খুব জোস এবং রিল্যাক্স একটা প্ল্যান করেছি, ফোন থেকে ডাউনলোড করে ফেলেছি 6টা মুভি, ব্যাস পুরো উইকেন্ডে চলবে মুভি ম্যারাথন। কারণ আজকে আমার 3G সিমটা রিপ্লেস করে 4G সিম নিয়ে পেলাম, 5GB 4G ইন্টারনেট একদম ফ্রি, মেয়াদও আছে 7 দিন, জোস তাই না? আতে দেরি না করে আপনি আপনার 3G জিপি সিমটা রিপ্লেস করে নিয়ে যান, পেয়ে যান 5G ইন্টারনেট, আর এনজয় করুন ডাউনলোড আপলোড শেয়ার চলুন জিপি স্পিডে। বিস্তারিত জানতে grameinform.com। আমাদের সাথে আজকে হরর ক্লাবে এসেছেন যে হরর ক্লাবে এসেছে তারা হলেন মিঠু, সবুজ এবং ফ্লোরা, অনেক কষ্ট করে এসেছেন। আর রাত হয়ে গেছে এবং আমরা আগে ঠিক করেছি যে আজকে আমরা একসাথে তৈরি করবো। ফ্লোরা যদি কোনো আইটেম এখনো মাথায় থেকে থাকে, আমাদের জন্য এখন রেখে ফেলতে পারেন, হাতে এখন অনেকটা সময় আছে। মাথায় কি কিছু আছে নাকি রান্না করার জন্য? তবে দুঃখের বিষয় এই যে এই মুহূর্তে কোনো দোকান খোলা নেই, তো নুডলস কিনে আনা সম্ভব না। তবে যাই হোক না কেন, আপনাদের সাথে নিয়ে বাকি সময়টুকু আমরা কাটাবো। আর এই মুহূর্তে যারা শুনছেন আমাদেরকে, তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবার কথা হবে আগামী সপ্তাহে এবং আগামীকাল শুক্রবার 3টা থেকে 6টা পর্যন্ত থাকছি এক কাপ পিকে নিয়ে, পুরোনো দিনের সব গান নিয়ে। আশা করছি সময়টা তো সারা থাকবে, সবসময় থাকবে রেডিও ফুটি। রেডিও ফ্যামের সাথে আমরা শেষ করছি যে গানটা দিয়ে, সেটা হচ্ছে পিটার পল অ্যান্ড মেরির, তাদের তিনজনের যে ব্যান্ডটা ছিল তাদের কভার করা সং 500 মাইলস। খুব প্রিয় একটা গান, খুব পরিচিত একটা গান এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে পরিচিত ইংরেজি গানগুলোর ভিতরে একটা। ট্রেন অ্যান্ড অল।